গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMG শর্টস। গপ মিলে ঠিকের আজকের গপ্পটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডে রয়েছে ফুল্লরা কালকেতুর উপাখ্যান, যা রচনা করেছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। গপ মিলে ঠেকের জন্য এই উপাখ্যানের অডিও রূপ দিয়েছেন রাজর্ষী গুপ্ত। আজ দ্বিতীয় ও শেষ পর্ব, তবে শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। দেবী চণ্ডী নর্তে নিজের মাহাত্ম্য প্রচারের কৌশল শুরু করলেন। ইন্দ্রের পুত্র নীলাম্বর ব্যাধের ঘরে কালকেতু নামে জন্ম নিল। ফুল্লরার সঙ্গে তার বিবাহ হল। কালকেতু ব্যাধ শিকারে গিয়ে একদিন এক গোসাপকে নিয়ে এল। তারপর এক সময় ফুল্লরা আর কালকেতু দেখল গোসাপ নেই, প্রকাণ্ড এক পদ্মের ওপর বসে আছেন এক অপূর্ব সুন্দরী নারী। কে তিনি? চণ্ডীমঙ্গল ব্যাধ রাজার উপাখ্যান দ্বিতীয় ও শেষ পর্ব। তাহলে শুরু করা যাক।
আমি দেবী চণ্ডিকা, তোমাদের দুঃখে আমার প্রাণ কেঁদে উঠেছে। তোমরা সৎ, পরিশ্রমী, ভালো মানুষ, দারিদ্র্যের শত দুঃখ কষ্টেও জীবনের ধর্ম থেকে কখনো তোমরা সরে আসনি, তাই আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। আমার আশীর্বাদে আজ থেকে তোমাদের সব দুঃখ দূর হল।
সত্যি? তুই সত্যিকারের মা চণ্ডী?
বিশ্বাস হচ্ছে না বুঝি?
না হচ্ছে না। তুমি যে ডাকিনি বা জাদু করিল তা জানবো কি করে?
আমরা সামান্য ব্যাধ, মন্ত্রটন্ত্র জানি না, পূজা আচা করি না, আমাদের ছায়া মারানো পাপ। আমাদের ঘরে কি ঠাকুর দেবতা চরণ পড়ে?
যারা সে কথা বলে তারা তোমাদেরও বোঝে না, আমাকেও চেনে না। আচ্ছা, আমি কি করলে তোমাদের বিশ্বাস হবে বলো?
মা, যদি সত্যি দয়া করে থাকো, যদি সত্যি সন্তানের সন্দেহ মোচন করতে চাও, তবে যে রূপে তোমাকে সবাই চেনে সেই দশভুজা দুর্গা রূপে দেখা দাও কেনে।
দেবী চণ্ডিকা স্মিত হাসলেন। মুহূর্তের মধ্যে সেই রূপবতী ষোড়শী কন্যা অন্তর্হিত হয়ে গিয়ে এক অপার্থিব জ্যোতিপুঞ্জে ভরে উঠল বিশ্ব চরাচর। শঙ্খ ঘণ্টা দুন্দুভীর মঙ্গল ধ্বনি ছড়িয়ে পড়ল দশ দিকে। বিস্ময় বিমূঢ় কালকেতু আর ফুল্লরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তাদের সামনে গোটা আকাশ জুড়ে বিরাজ করছেন সেই চিরপরিচিত দশপ্রহরণধারিণী সিংহবাহিনী মহিষমর্দিনী মূর্তি। মহিষমর্দিনী রূপ ধরেন চণ্ডিকা, অষ্টদিকে শোভা করে অষ্টনায়িকা। সিংহপৃষ্ঠে আরোপিলা দক্ষিণ চরণ, মহিষের পৃষ্ঠে বামপদ আরোপণ। বাম হস্তে মহিষাসুরের ধরি চুল, দানি করে তার বুকে আরোপিলা শূল। পাশাঙ্কুশ ঘণ্টা খেটক সরাসন, বাম পাঁচ করে শোভে পাঁচ প্রকরণ। হশিচক্র শূল শক্তি সুসজ্জিত স্বর, পাঁচ অস্ত্র শোভা করে দক্ষিণ ও পাঁচ কর, বামে শিখি বাহন দক্ষিণে লম্বোদর, বৃষ আরোহণে শিব মাথার উপর, দক্ষিণে জলধি সুতা বামে সরস্বতী, সম্মুখে দেবগণ করে নানা স্তুতি।
জয় মাধুর, জয় মা, মাগো তোমার এত দয়া, আমি তো সামান্য বেয়াত, কোন পুণ্য বলে তুমি আমায় দেখা দিলে, আমার মানব জন্ম ধন্য হলো গো, আমার মানব জন্ম ধন্য হলো।
মা, বড় পাপ করে ফেলেছি মা, তোমায় চিনতে না পেরে সন্দেহ করেছি, কত কথা ভেবেছি, অপরাধ লিও না মা, ক্ষমা করো, ক্ষমা করো মা গো, ক্ষমা করো।
আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছিল, তারই মাঝে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছিল কালকেতু আর ফুলদলা।
জয় মাতুলা,
সেই দিকমণ্ডল ব্যক্ত করা মহা জ্যোতির্ময় দশভুজা মূর্তি এবার মিলিয়ে গেল, আবার পূর্বের সেই ষোড়শী তরুণীর রূপে ফিরে এসে হাসি মুখে দাঁড়ালেন মহামায়া।
কালকেতু, ফুলদলা, আমার কথা শোনো, কালকেতু তুমি ব্যাড ব্যক্তি পরিত্যাগ কর, অকারণে পশু হত্যা বন্ধ কর, সাত রাজার ধন এক মানিকের আংটি আমি তোমাকে দেব, তা বিক্রি করে অনেক টাকা পাবে তুমি, তাই দিয়ে এই জঙ্গল কেটে তুমি নগর পত্তন করো, সে নগরের নাম হবে গুজরাট, আর তার রাজা হবে তুমি, কালকেতু।
আমি আমি রাজা হব? আর এই ফুলরা রানী হবে?
মা, আমরা দরিদ্র ব্যাদ, ও রাজত্ব চালানোর কি জানি।
তোমরাই তো পারবে রাজত্ব চালাতে, তোমরা নিজেরা দুঃখ পেয়েছ, তাই আরো বহু লোকের দুঃখ ঘোচাতে তোমরাই পারবে, মন দিয়ে সৎভাবে প্রজা পালন করবে, অকারণ হিংসা পরিত্যাগ করে ধর্মের পথে থাকবে, গুজরাট নগরের ঘরে ঘরে আমার পূজার প্রচলন করবে, আমার আশীর্বাদে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমি দেবী অভয়া তোমাকে অভয় দিচ্ছি।
বেশ মা, বেশ, তাই হবে, তবে তাই হবে, জয় মা, জয় মা।
মা, অপরাধ তো লিও না, একটু কথা বলি, শুধু একটু দামি আংটি দিয়ে কি হবে মা, নগর বসাতে যে অনেক খরচ, যদি কৃপা করে আরো কিছু টাকা দিতে তবে বড় ভালো হতো মা।
ও বাবা, ফুলদলা দেখি চাঁদ মিটছে না। আচ্ছা বেশ, ওই ডালিম গাছের তলায় খোঁজো গিয়ে, যা পাবে তা সৎ কাজে লাগিও।
কালকেতু আর ফুলদলা মাকে আভূমি নত হয়ে প্রণাম করল, প্রণাম করে উঠে দেখে দেবী অন্তর্হিত হয়েছেন, দুজনে মিলে ডালিম তলায় ছুটে গিয়ে মাটি খুঁড়তে লাগলো, খানিক পরেই বেরিয়ে এলো হিরে মানিক চুনি পান্না বসানো অত্যাশ্চর্য এক আংটি আর সাত সাতটা মোহর ভর্তি ঘোড়া। কালকেতু আর ফুলদলা আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরল।
গুরুমশাই বড় মধুর উপাখ্যান রচনা করেছেন বটে, মা যে সকলেরই মা, তাঁর কৃপা থাকলে দীনহীন ব্যক্তিও রাজা হয়ে দশজনের প্রতিপালন করতে পারে, আশীর্বাদ করুন তিনি কালকেতুকে যেমন রাজা হতে বললেন আমিও যেন তেমনটি হতে পারি।
পারবেন মহারাজ, তবে মহারাজ, রাজা হতে গেলে শুধু দৈব কৃপা থাকলেই হয় না, সাধারণ বাস্তব জ্ঞান থাকতে হয়। কালকেতু দেবীর কৃপায় সম্পদ লাভ করলেও তার হল অন্য বিপদ, সে সরল সাদা সিধে ব্যাধ, সমাজে তার স্থান উঁচু নয়, লোকে তাকে ঠকাতে চাইল।
কিরকম?
দেবী বলেছেন বহুমূল্য আংটি ভাঙিয়ে সেই টাকা দিয়ে নগর পত্তন করতে,
কাল কেতু তাই পরের দিন সকালেই গেল বেনের বাড়ি। বেনের নাম মুরারিশীল হলেও লোকটি আসলে যথেষ্ট দুশ্চিল। সোনা দেখলেই তার জিভ লকলক, চোখ জলজল করে। ওজনে আর দামে ঠকাতে সে সিদ্ধ হস্ত, আবার কথার মার প্যাঁচার হাত সাফাইয়ের খেলাতেও সে মারাত্মক দড়।
খুড়ো, ও বেনে খুড়ো, বলি বাড়ি আছো নাকি?
মুরারি কালকেতুর কাছে মাংসের দাম বাবদ বেশ কিছু টাকা ধারে, কাজেই কালকেতুর হাঁক ডাক শুনেই সে তো সোজা গিয়ে লুকিয়েছে ঘরের কোণে, আর তার বউকে ঠেলে দিয়েছে কালকেতুকে সামলাতে।
ও মা, কালকেতু যে এত সকালে কি মনে করে? ও তোর সেই মাংসের বকেয়া দাম তো? তা বাপু, আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ,
আরে না খুড়ি,
রোজ রোজ তুই এসে দাম চাইলে হবে? টাকা কি গাছে ফলে বল? আগে অন্য সব কাজ মিটিয়ে তারপর তো তোর মাংসের দাম দেব।
আমি মাংসের দাম চাইতে আসিনি, অন্য একটা।
না না, আজ দাম পাবি না, উনি বেরিয়ে গেছেন, ফিরতে রাত হবে, কাল আসিস। আর শোন, কাল আসার সময় বোন থেকে এক ঝোড়া কাঠ আর কিছু মিষ্টি কুল নিয়ে আসিস তো।
আরে ধরতেরি, এ কথাটাই শুনে না, কেবল হুকুম জারি করছে। বলছি খুড়োর সঙ্গে অন্য একটা দরকার আছে।
অন্য দরকার তোর? ওর সঙ্গে কি দরকার?
একটা সোনার আংটি ভাঙাব, তা খুড়ো যদি না থাকে তো অন্য বেনের কাছে যাই।
মুরারিশীল এতক্ষণ কান খাড়া করে বাড়ির ভেতর থেকে সব শুনছিল, আংটির কথা কানে যেতেই সে সজাগ হয়ে উঠল।
কালকে তুই কাছে আংটি? কি আংটি, কেমন আংটি? বোকা শোকা ব্যাধটাকে ভুলিয়ে ভালিয়ে আংটিটা হাত করে নেওয়া যাবে কি?
মুরারিশীল হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে এলো।
আরে আরে, কি যে তুমি বলো না গিন্নি, আমি বাড়িতে নেই, আমার বেরোতে এখন অনেক দেরি আছে। তারপর ভাইব, এক অবশ্য ভালো তো? আয় 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 দাওয়ায় বস। কি একটা আংটি বলছিলি, বারকা দেখি। দাঁড়া দাঁড়া, আমি নিকটিগুলো নিয়ে আসি।
কালকে তু আংটি বার করে মুরারিশীলকে দেখালো। আংটি দেখে তো বেনের চক্ষু স্থির।
বাবা বাবা বাবা, এতদিন মেনেগিরি করছি, এমন সুন্দর আংটি তো কোনোদিন দেখিনি। সোনা তো নয়, যেন আগুন উড়ি বাবা, মনি মুক্তিগুলো কেমন ঝলকাচ্ছে। এই আংটি গাপ না করে ছাড়ছি না। তা হ্যাঁ রে কালকেতু, এটা সোনার আংটি তুই জানলি কি করে?
তা জেনে তোমার কি হবে? খাঁটি সোনা আমি জানি, তুমি ঠিকঠাক দেখে শুনে উচিত মূল্য দাও। এই মা চণ্ডীর দোহাই, সামনে আমার অনেক কাজ আছে।
কি এমন রাজকার্য রে তোর যে আংটি ভাঙাতে হবে? যাকে যাকে সে কথা যাক, কথাটা হলো এই, এটা সোনার আংটি নয়, বুঝলি, নেহাতি পিতল। কষা ভাজা করেছিস বুঝি, তাই একটু ঝলমল করছে।
কি বলছো গো খুড়ো, ই আংটি সোনার লয়?
আরে না রে বাপু না, আরে চকচক করলে কি সোনা হয়? বলে বেনেগিরি করে চুল পাকিয়ে ফেললাম, আমি সোনা চিনব না। আর শোন, এই আংটির ওজন হলো 16 রতি 2 ধান, তার মানে এর দাম হবে মনে কর এই ধর 8 পন 5 ঘন্টা।
এ তো কম, এই আংটি যে আমায় দিয়েছে সে বলেছে এর দাম অনেক অনেক টাকা, সে কি আমায় ঠকিয়েছে?
সে আমি কি জানি, আমি তো আর তোকে ঠকাচ্ছি না। ও হ্যাঁ, তোর মাংসের দাম বাকি আছে 1.5 বুড়ি। হ্যাঁ তো ভাইপো, মোট 8 পন 2.5 বুড়ি আমি তোকে দেব। হ্যাঁ আমি বলি কি, দামের কিছুটা তুই করিতে নে, বাকি দামের চাল খুদ নিয়ে যা, তোরই উপকার হবে, ঘরে হাঁড়ি চড়বে।
না ও চাল খুদ করি কিছু দিয়ে আমার দরকার নাই, ও আংটি আমাকে দাও, আমি অন্য জায়গায় যাব।
এই মরেছে, এত বড় দামটা ফসকে যাবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরো না হয় পাঁচ করা দাম বাড়ালাম। ওরে আমি কি তোর পর, তা তোর বাবাকে আমি দাদা বলতাম জানিস তো, তোকে আমি ঠকালে সে কি আমার ধম্মে সইবে রে?
মেলা ঝামেলা করো না তো খুড়া, আংটিটা দাও আমার কাজ আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, না হয় আরো পাঁচ গুড়ি দাম বাড়ালাম, আর পুরোটাই করিতে দেব, চাল খুঁত তোকে নিতে হবে না, যা এবার তো রাজি হ বাবা।
কালকে তু যে এ প্রস্তাবে রাজি হবে না সে কথা এতক্ষণে মুরারিশীল বুঝে গিয়েছিল, ততক্ষণে সে এর পর কি করবে তা ভেবে নিয়েছে, এটাই শেষ উপায়। আংটি যদি ফিরিয়ে দিতেই হয় তবে হাত সাফাই করে একটা কম দামি আংটি বোকা ব্যাধটাকে গুছিয়ে দেবে সে। কথা বলতে বলতে কালকে তুকে অন্য মনস্ক করে দিয়ে সেই হাত সাফাইটাই করতে গেল মুরারি শীল, আর তখনই তার মগজের ভিতর যেন প্রবল আগুনের ছ্যাঁকা লাগল, তার মাথার ভেতরটা এ ফোঁড়ো ফোঁড় করে দিয়ে এক নারী কণ্ঠ বলে উঠল,
তোর বড্ড সাহস দেখছি, কালকে তোকে স্মরণ পেয়ে ঠকাচ্ছিস? ওই দেব দুর্লভ আংটি কালকে তোকে দিয়েছেন স্বয়ং দেবী চণ্ডিকা, ওতে তোর কোনো অধিকার নেই, ন্যায্য মূল্যে ওই আংটি তুই কালকে তোর থেকে কিনে নে, তাতে তোর মঙ্গল হবে, আর যদি তা না করিস তবে বজ্রপাত হবে তোর মাথায়।
দৈববাণী মুরারি শীল ছাড়া আর কেউ শুনতে পায়নি মহারাজ, সে তো ভয়ে কাঁপতে লাগল।
মা ভুল হয়ে গেছে মা গো, অপরাধ নিও না, প্রাণী মেরো না। ভাইপো আরে কি, আরে আমি পরিহাস করছিলাম, এ কিছু মনে করো না বাপু, এই আংটি সত্যি সোনার, অতি উচ্চ দরের জিনিস, আমি তোমাকে এর দাম বাবদ ওই 7 কোটি টাকা দিচ্ছি।
ব্যাপারটা যে কি হলো কালকে তো ঠিক বুঝতে পারল না, কিন্তু সে মহা খুশি হল, এত টাকা পৃথিবীতে আছে। কালকে তো হাট থেকে বলদ ভাড়া করে এনে সে টাকা নিয়ে গেল তার বাড়ি, বাজারে সরগোল পড়ে গেল।
আরে জানো কালকে তো ব্যাজ 7 কোটি টাকা,
দেবতার কৃপা না হলে
এত টাকা নিয়ে কি করবে বলো,
আমাদের কাছে থাকে না।
কালকে তু আর ফুল্লরা অবশ্য এসব ফিসফাসে কান দিল না, তাদের শয়নে স্বপনে এখন শুধুই জঙ্গল কেটে গুজরাট নগর পত্তন করার চিন্তা। সেই স্বপ্ন পুরীতে কালকেতু রাজা আর ফুল্লরা রানীর রাজত্ব হবে, দেবী চণ্ডীর পুজো হবে, সে বিরাট ব্যাপার।
কিন্তু একটা কথা বলুন, নগর বসানো কি মুখের কথা? কালকেতুকে কেই বা মানবে আর কেই বা সাহায্য করবে?
সবই হল মহারাজ, কালকে তুতো আর নিছক ব্যাধ নয়, এখন দেবী চণ্ডীর কৃপায় সে যে এখন অঢেল সম্পদের অধিকারী, সেই সম্পদের ভাগ পেতে ব্যাপারী মহাজনেরা সবাই এসে জুটল, যারা এতদিন তাকে নীচ জাতি বলে অবহেলা করত এখন তারাই তার সামনে কর জোড়ে দাঁড়াতে লাগলো।
নমস্কার কালকেতু মহাশয়, আসুন আসুন।
কালকেতু পায়ে তুলো পরে আমাদের দোকান ধন্য হলো।
আরে এদিকে আসুন, কি লাগবে কালু মশাই? চাল ডাল তেল
আসুন।
নমস্কার জেনবেন কর্তাম সাইরা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনারা কালকেতু বেদ কি এত মান্য গণ্য করছে। আপনাদের প্রত্যেকেরই মাংসের দাম বাবদ আমার কাছে কিছু না কিছু বাকি আছে, তাও একটু আধুরা পায়ন জাগিয়েছি কথা,
আপনাদের কাছে যা যা সামগ্রী যত পরিমাণে আছে, উৎসস্য, খাবার দাবার, জামা কাপড়, মণিমাণিক্য, সোনা দানা যা আছে সব আমি সৌদা করব। আর নেব অস্ত্র, কুড়ুল কোদাল থেকে শুরু করে উ বর্ম, তীর ধনু, খাঁড়া, তলোয়ার, যত রকমের অস্ত্র হয় সব আমার দরকার।
কেন হে কালু, যুদ্ধ যাত্রা করবে নাকি? কার কপাল পুড়ল হে?
কালকে তু ব্যাধ মা চণ্ডীর সন্তান, সে কারুর কপাল পোড়ায় না, বরং লোকের কপাল সোনা দিয়ে বাঁধিয়ে দেয়। মা চণ্ডীর কৃপায় আমি কিছু ধন সম্পদ পেয়েছি, উ তো আপনারা জানেন। তিনি আমাকে বেধের ব্যবসা ছেড়ে এই জঙ্গল পরিষ্কার করে গুজরাট নগর বসাতে আদেশ করিয়েছেন, তাই সমস্ত সামগ্রীর প্রয়োজন আছে আমার, আর প্রয়োজন আছে প্রচুর লোককে। তা বলুন আপনারা আমাকে সাহায্য করবেন তো?
কালকেতু, তুমি সৎ লোক, তাই দেবতার কৃপা পেয়েছ। তোমার দ্বারা যদি দর্শনের প্রতিপালন হয় তবে আমরা কেন তোমাকে সাহায্য করব না? বাপু, তুমি রাজা হও।
পূর্ণ উদ্যমে কালকেতু কাজে লেগে পড়ল। দিক দিগন্তর থেকে লোক এসে জড়ো হল তার হয়ে বন কেটে নগর করতে। যেখানে ছিল সুগভীর অন্ধকার বন, দেখতে দেখতে সেখানে ঝলমলিয়ে উঠল গুজরাট নগর, যেন সমুদ্রের অথই জলরাশির মাঝে একটি মুক্তা বিন্দু। এমন সুন্দর শহর বহু ভারতে আর নেই। প্রকাণ্ড চওড়া রাজপথ চলে গিয়েছে নগরের বুক চিরে, প্রতিটি চৌমাথায় আছে মিষ্টি জলের কুয়ো আর ছায়া দেওয়া অশ্বত্থ গাছ। নগরের ঠিক মাঝে শিব মন্দির আর পদ্মদীঘি, তার পাশে দোল মণ্ডপ, মসজিদ আর ঈদগাহ রয়েছে শহরের পশ্চিম ভাগে। স্থানে স্থানে উদ্যান, তাতে আম জাম কাঁঠালের মতো সুস্বাদু ফলের গাছ যেমন রয়েছে তেমনই রয়েছে মল্লিকা মালতি জুঁইয়ের মতো সুগন্ধি ফুল গাছ। আর শহরের শোভা হল রাজপ্রাসাদটি, রকমারি পাথর, স্ফটিক আর রঙিন গাছ দিয়ে তৈরি সে প্রাসাদ বুঝি সৌন্দর্যে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীকেও হার মানাতে পারে। শুভ দিনে কালকেতু কুল্লরা দেবী চণ্ডিকার অর্চনা করে গুজরাট নগরে বসবাস শুরু করল।
রক্ষ রক্ষ জগন্মাতর দেবী মঙ্গল চণিকে, সংহর্ত্রী বিপদাং রাশির হর্ষ মঙ্গল কারিকে, হর্ষ মঙ্গল দক্ষে চ হর্ষ মঙ্গল চণিকে, শুভে মঙ্গল দক্ষে চ শুভ মঙ্গল চণিকে, শুভে মঙ্গল দক্ষে চ শুভ মঙ্গল চণিকে।
আদা সনাতনী শম্ভুর গৃহিণী শক্তিরূপা তিন দেবে, সংখিনী সুলিনী কপাল মালিনী তিন লোকে তোমা সেবে, কৌশিকী কুমারী রোগ শোক হারি বারাহী বিন্দবাসিনী, দুষ্টে অগ্র চন্দা বাসন্তী চামুন্ডা শ্রীফল শাখা বাসিনী।
মঙ্গলে মঙ্গলার হে চ সর্ব মঙ্গল মঙ্গলে, সদাং মঙ্গল জে দেবী সর্বেষাং মঙ্গলালয়ে।
ক্ষমা কপর্দিনী মহিষমর্দিনী শঙ্করী সিংহ বাহিনী, যাদব সে বিতা নন্দগোপ সুতা নিসুম শম্ভুনাশিনী, বিপদের কালে প্রবেশী পাতালে সীতানাথে কইলে দয়া, খণ্ডিয়া দুর্গতি রাখ ভগবতী দিয়া চরণের ছায়া, খণ্ডিয়া দুর্গতি রাখ ভগবতী দিয়া চরণের ছায়া।
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে, শরণ্যে ত্র্যম্বকে
নারায়ণী। গুজরাট নগরে কালকেতু রাজত্ব শুরু হল, কিন্তু সৎ সমস্যা হল অন্যত্র। মহারাজ, রাজ্য যদি দেহ হয় তবে রাজা হলেন তার মেরুদণ্ড, আর তার রক্ত মাংস হল প্রজারা। কালকেতু প্রথম বাধা পেল সেখানে।
কেনে, তোমাদের সমস্যাটা কি? গুজরাট নগরে সমস্ত সুযোগ সুবিধা আছে, অঢেল জমি পড়ে আছে। আমি তোমাদের বীজ ধান দেব, হাল বলদেরও ব্যবস্থা করে দেব, ও বণিকদের জন্য হাটতলা গড়ে দিয়েছি আমি। তবে তোমরা কেনে আমার নগরে এসে বসতি স্থাপন করতে চাইছ না?
অপরাধ নেবেন না রাজামশাই, গুজরাট একে নতুন নগর, তাই এর তিন দিকে এখনো ঘন অরণ্য। এখানে ফসল যে ভালো হবে, ব্যবসা যে চলবে, তা কি কেউ জোর দিয়ে বলতে পারে? এখানে কোন ভরসায় বাস করতে আসব?
আমার ভরসায়? দেবী চণ্ডীর ভরসায়? আমি মা চণ্ডিকার আদেশ পেয়েছি, এ কথা কি তোমরা জানো না?
জানি রাজামশাই, কিন্তু আরো এক ভয় আছে যে, আমরা সবাই কলিঙ্গ রাজের প্রজা, আপনিও তাই ছিলেন, এই জঙ্গল কলিঙ্গ দেশেরই অংশ।
এখন আমরা আপনারই নতুন রাজত্বে এসে বসবাস শুরু করলে কলিঙ্গরাজ যদি খেপে উঠে গুজরাট আক্রমণ করেন,
তখন যে আমাদের ধনে প্রাণে মরতে হবে মহারাজ। এখন তবু দুমুঠো ফসল ফলিয়ে খেয়ে পড়ে বাঁচছি,
তখন আমাদের আমও যাবে, ছালাও যাবে। না রাজামশাই, আমরা আর গুজরাটে এসে নিজেদের প্রাণের ঝুঁকি বাড়াতে চাই না।
ঠিকই তো, কালকেতু যখন কলিঙ্গরাজেরই প্রজা ছিল, তখন নতুন রাজ্য স্থাপনের পর তার সর্বাগ্রে উচিত ছিল কলিঙ্গরাজের কাছ থেকে অনুমতিপত্র বা সনদ নিয়ে আসা। এই না হলে তো গুজরাট কলিঙ্গের সামন্ত রাজ্য হিসেবে আইনত স্বীকৃতি পেতে পারে না, যতই কালকেতু মা চণ্ডীর আদেশে সে নগর তৈরি করুক না কেন। কলিঙ্গরাজ কালকেতুকে ভূঁইফোর বিদ্রোহী ভাবলে আমি অন্তত তাকে দোষ দিতে পারি না।
আপনি বিচক্ষণ আইনজ্ঞ ব্যক্তি, আপনি রাজনীতির দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখছেন, কিন্তু কালকেতু দুদিন আগে পর্যন্ত ছিল অরণ্যচারী ব্যাধ। সে শুধু মা চণ্ডীকেই জানে, তার সরল মনে এত কথা এলই না। কলিঙ্গরাজ স্বাভাবিকভাবেই কালকেতুর এই উত্থানকে ভালো চোখে দেখলেন না। দেবী চণ্ডীর কৃপায় তিনিও অজেয়। দীর্ঘদিন যুদ্ধে জিততে জিততে তার মনেও অহমিকা জন্মেছিল। তিনি মহাকোটাল রাঘব ঘোষালকে ডেকে বললেন,
শুনেছি কালকেতু নাকি কিছুদিন আগে পর্যন্ত ওই অরণ্যে পশু শিকার করে পেট চালাত, আর আজ সে রাজা হয়ে বসেছে, গুজরাট নগর বসিয়েছে। বাহ 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 বাহ, আমার রাজত্বের মধ্যেই সব হচ্ছে, অথচ আমি জানতে পারলাম না। তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে? কাল এ আমাকে আক্রমণ করে বসলে কি হবে? অবতার তো সব যাও, গুজরাটে গুপ্তচর পাঠাও, কালকেতু সব খবর আমার চাই। তারপর আমি ঠিক করব কোন কাঁটা দিয়ে এই কালকেতুকে বেঁধা যায়।
কালকেতু জানতেও পারল না যে তার সাধের গুজরাটকে সে কি প্রচণ্ড এক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তার আর ফুল্লরার তখন মাথায় হাত পড়েছে, কারণ কোনোভাবেই গুজরাটে লোক বসতি গড়ে উঠছে না।
সে কি দেবী চণ্ডীর আজ্ঞা এভাবে ব্যর্থ হয়ে যাবে?
যিনি এই জগতের নিয়ন্তা, তিনি কি নিজের স্বপ্নকে ব্যর্থ হয়ে যেতে দিতে পারেন? মহারাজ, সমস্যার সমাধান দুইয়েরই মূল যে একমে বা দ্বিতীয়া তিনি, তার লীলা যে কোন পথে চলবে তা একমাত্র তিনি জানেন মহারাজ।
কালকেতুর মতো কলিঙ্গরাজও আমার সন্তান, কিন্তু এই সন্তানকে একটু শাসন করার প্রয়োজন হয়ে পড়েছে। কলিঙ্গরাজের মনে আত্মতুষ্টি জন্মেছে, আমার ভক্ত হয়েও সে অহংকারী হয়ে উঠেছে। সে ভুলে গেছে যে তাকে আমি চিরসুখ দিয়েছি, প্রতিটি যুদ্ধে জয় এনে দিয়েছি। বেশ, এমন ব্যবস্থা করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি মরে, কলিঙ্গরাজের মাথাও নত হয় আর গুজরাটে প্রজাবসতিও গড়ে ওঠে।
দেবী দুর্গা এরপর গেলেন ইন্দ্রের কাছে। অমরাবতীতে পুঞ্জ পুঞ্জ নীল বর্ষা মেঘের মাঝে দেবরাজ ইন্দ্রের সিংহাসন। সেই মেঘের মধ্যে ক্ষণে ক্ষণে ঝলকে উঠছে বিদ্যুৎ, কড়কড় শব্দে গর্জে উঠছে ইন্দ্রের বজ্রায়ু। দশটি দিঘহস্তি দশ দিক থেকে তাঁকে ঘিরে রেখেছে। তার সামনে গন্ধর্বেরা গান গাইছে, অপ্সরারা নৃত্য করছে, দেবগণ স্তুতি করছেন, কিন্তু স্বর্গাধিপতি ইন্দ্রের মুখ ভার, তার সহস্র নয়নে অশ্রুবিন্দু। প্রিয় পুত্র নীলাম্বরের শোকে আজও তিনি ব্যাকুল। ভগবতী চণ্ডিকাকে দেখে ইন্দ্র সিংহাসন থেকে নেমে সশ্রদ্ধ প্রণিপাত করে জিজ্ঞাসা করলেন তার আগমনের হেতু।
আমার একটি কাজে তোমার সাহায্য চাই দেবরাজ। কোন বিশেষ কারণে আমি স্থির করেছি কলিঙ্গরাজকে একটু শিক্ষা দেব। ঝঞ্ঝা বৃষ্টি বজ্রপাতের অধিসত্ত্ব তুমি চাইলে নিমেষে প্রলয় ঘটাতে পারো। আমি চাই তোমার মেঘ সৈন্যরা গিয়ে কলিঙ্গ রাজ্যে সেই প্রলয় ঘটা, এমন পরিস্থিতি তৈরি হোক যাতে কলিঙ্গরাজ ঘোর বিপদে পড়ে।
কিন্তু হে কাত্যায়নী, এমন বিপুল ঝড় বৃষ্টি বন্যায় যে কলিঙ্গ রাজ্যের নিরীহ প্রজারাও বিপন্ন হবে, রাজার দোষে প্রজাদের ক্লেশ দেওয়া কি আদৌ উচিত? এতে আমার পাপ হবে না?
না, হবে না, কারণ তুমি যা করছো আমার আদেশেই করছো। উচিত অনুচিতের বিচার করার তুমি কে? আমি বিশ্ব প্রকৃতির ভাগ্য নিয়ন্তা, তা কি তুমি জানো না? তাছাড়া আরো একটা কথা, তোমার এই কাজের ফলে নীলাম্বর আর ছায়া দ্রুত স্বর্গে ফিরে আসতে পারে। এবার বলো তুমি রাজি কিনা?
আপনি সত্যি বলছেন? তারা সাপ কাটিয়ে ফিরে আসবে? তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহাদেবী, আপনার আজ্ঞা আমি শিরোধার্য করলাম।
অতঃপর কলিঙ্গ রাজ্যে যে মহাপ্রলয় শুরু হল তেমনটি শুধু গল্প কথাতেই পাওয়া যায় মহারাজ। শুধু কলিঙ্গ কেন, গোটা দেশে কেউ কস্মিন কালেও সেরকম ঝড় বৃষ্টি চোখে দেখেন। ইন্দ্রের আদেশে ঘন কালো মেঘের দল গুরু গুরু দামামা বাজিয়ে মুহূর্তের মধ্যে হাজির হল কলিঙ্গের আকাশে। চতুর্দিক ঘোর অন্ধকার, দিন না রাত ঠাবুর হয় না, পাশের লোককে চেনা যায় না। মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠল কলিঙ্গের মাটি। ইন্দ্র ঐরাবত পুষ্পদন্ত প্রমুখ দিঘহস্তিদের ডেকে আদেশ দিলেন,
তোমরা সুরে জল নিয়ে অবিরল ধারায় ঢালতে থাকো কলিঙ্গ দেশে। কলিঙ্গের মাটি যেন আর কোনোদিনও না শুকায়, কলিঙ্গের মানুষ যেন চিরকাল এই দুর্যোগ মনে রাখে।
অনর্গল বৃষ্টিতে ডুবে গেল কলিঙ্গের মাঠ বন ক্ষেত খামার, ফসল নষ্ট হল জলের তোড়ে আর অনবরত শিলাবৃষ্টিতে। গৃহস্থের ঘরের চাল গেল হাওয়ার ঝাপটে কিংবা থান ইটের মতো শিল পড়ে, আর প্রাণ গেল বজ্রপাতে। সারা কলিঙ্গ দেশ জুড়ে কান্নার রোল উঠল। এতেও কিন্তু দেবী চণ্ডিকার রোষ কমল না। তার আহ্বানে দিগবিদিক থেকে কলিঙ্গ দেশে এসে হাজির হল নদীর দল। ভৈরবী বেগে ছুটে এলো গঙ্গা যমুনা নর্মদা মহানদী থেকে শুরু করে আমাদের শিলাই কাঁসাই দ্বারকেশ্বর দামোদর। কলিঙ্গবাসীর যেটুকু সর্বনাশ হওয়া বাকি ছিল তাও হয়ে গেল। দিকে দিকে বাড়ি ভেঙে পড়তে লাগল, বন্যার জলে ভাসতে লাগল মরা, লোকে নাম খেতে দিয়ে মরতে লাগল মহারাজ। খোদ কলিঙ্গরাজের প্রাসাদে জল ঢুকে হাতি ঘোড়া খাট পালঙ্ক ধনসম্পদ সব সব ভেসে গেল। শেষে এক প্রকাণ্ড নৌকায় উঠে তিনি কোন রকমে প্রাণ বাঁচালেন। সাত দিন সাত রাত অনবরত প্রবল ঝড় বৃষ্টির পর মেঘের দল বিদায় নিল। নদ নদীরাও চণ্ডীর আদেশে আবার ফিরে গেল যে যার স্থানে। জলে ভাসাভাসি কলিঙ্গ দেশ জুড়ে তখন শুধুই হাহাকার আর চিন্তিত মুখের সারি। প্রজারা একজোট হয়ে পরামর্শ করতে শুরু করল। দেবী চণ্ডিকা তাই দেখে মৃদু হাসলেন। এর পরের ধাপে কি হবে তাও তিনি জানেন। প্রজাদের মাতব্বর গুলান মণ্ডলকে স্বপ্নে দেখা দিয়ে সে ব্যবস্থাও তিনি করেই রেখেছেন।
ওরা কপাল রে, সাত বোন চিনি তুলেছিলাম ব্যবসার জন্য, বানের জলে ভরা ডুবি হয়ে গেল। আর আমার বাড়ির চালের সঙ্গে আমার লুকিয়ে রাখা টাকা করি সর্বস্ব চলে গেল গো, সর্বস্ব চলে গেল।
বাপু, প্রাণটা যে বেঁচেছে এই ঢের। বিপদকে আমার মতো সামনে থেকে তোমরা কেউ দেখো নি বাবা, সাক্ষাৎ মরণের সামনে থেকে ফিরে এসে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এই ভারদত্ত।
বেশি বড় বড় কথা বলো না হে দত্ত, বেঁচেছ কি করে সে আর কেউ না জানুক, এই বুলান মণ্ডল জানে। তুমি তো সাঁতার জানো না, আমি স্বচক্ষে দেখেছি তুমি তোমার উঠোনে জমা জলে ডুবে যাচ্ছিলে, তোমার গিন্নি তোমার চুলের মুঠো ধরে হেঁচকে টেনে তুললো তোমায়।
দেখো বুলান, সবেতে মরলি করবে না এই বলে দিচ্ছে। আমার গিন্নি ভেসে যাচ্ছিল, আমি তাকে টেনে তুলে বাঁচালাম, তুমি প্রজাদের মোড়ল বলেই যা তা বলবে আর আমি মেনে নেব।
বটে, তাই নাকি? শোনো ভারুদত্ত, এদেশের প্রতিটা লোক তোমার ব্যাপারে দুটো কথা জানে। এক, তুমি সাঁতার জানো না, আর দুই, ডাহা মিথ্যে বলতে তোমার জুড়ি নেই। তোমার গিন্নি তোমাকে চুলের মুঠি ধরে টেনে তুলতে তুলতে যা সব মধুর কথায় নাইয়ে দিচ্ছিল, বলবো নাকি সেসব?
বেকায়দায় পড়ে ভাঁড়ু দত্ত চুপ করল বটে, কিন্তু ভিতর ভিতর গুমরোতে লাগল। ভাঁড়ু দত্ত লোকটি চাষবাস বা ব্যবসা বাণিজ্যের কিছুই বোঝে না। সে করণিকের কাজ করে, ফলে সরকারি দপ্তরের কাজকর্ম, কাগজপত্র, আইন এইসব ব্যাপারে জ্ঞান তার টনটনে। লেখাপড়া কিছু জানে বলে তার খুব গর্ব, যদিও বিদ্যা চর্চার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। লোকটি আপাদমস্তক লোভী আর সুযোগ সন্ধানী। এই ধরনের মানুষ যে দুটি জিনিস খুব ভালো পারে তা হল ক্ষমতাবানের পায়ে তৈলমর্দন আর দুর্বলের উপরে যেন তেন প্রকারে উৎপীড়ন করা। ভাণু দত্তের ব্যাপারও ঠিক তাই। মহারাজ, ভাণু দত্তের কথা একটু বলে রাখলাম কারণ আমাদের উপাখ্যানে এর একটা বড় ভূমিকা আছে।
আমাদের চাষবাসের কি হবে বলতে পারো? জমি জমা সব এখনো জলের তলায়, হাল বলদ সব ভেসে গেছে, কবে যে আবার চাষ করতে পারবো? রাজার কাছে একবার গেলে হয় না?
রাজামশাইয়ের কাছে আর যেতে হবে না, পেয়াদার দল আমাদের চৌকাঠে এলো বলে।
রাজা একে মহা কড়া লোক, তার উপর তার নিজের ক্ষয়ক্ষতিও হয়েছে কম নয়।
ঠিকই তো,
কি বলো হে বুলান মণ্ডল?
ঠিকই, আমাদের লোকসানের কথা রাজামশাই ভাববেন না, উল্টে আমাদেরই গলায় বাঁশ দিয়ে রাজস্ব আদায় করবেন, অনাদায় হাতে দড়ি পড়বে।
না, একটু একটা বিহিত করতে হবে, কোন একটা উপায় ঠাউরাতেই হবে।
শোনো সবাই, একটা পথ আছে। সেদিন স্বপ্নে দেবী চণ্ডী আমাকে দেখা দিয়ে উপায় বলে দিয়েছেন।
দেবী চণ্ডী তোমাকে?
হ্যাঁ, এই আমাকে। তিনি বললেন,
তোর কষ্ট যে আর দেখতে পাচ্ছি না, কলিঙ্গ রাজ্যের কাল ঘনিয়ে এসেছে, এখানে থাকলে তোরা কেউ আর বাঁচবি না। বুলান, তুই এখানকার পাপ গুটিয়ে গুজরাট নগরে যা, সে ভারী পয়মন্ত নতুন নগর, সেখানকার রাজা কালকেতু বড় ভালো, দেবদী যে ভক্তি করে, প্রজাদের সুখ দুঃখের খবর রাখে, সেখানে গেলে সম্মান পাবি, টাকা হাল গরু বীজ সব পাবি, অতিথিদের জন্য কালকেতু দুয়ার সব সময় খোলা।
এখন মা চণ্ডী নিজে স্বপ্নে দেখা দিয়ে যে কথা আমাকে বলেছেন তা তো আমি অমান্য করতে পারি না। আমি গুজরাট যাব বলে স্থির করেছি, তোমরা কেউ যদি আমার সঙ্গে আসতে চাও তো আসতে পারো।
এত বড় কথাটা তুমি এতক্ষণ চেপেছিলে বুলান?
মা চণ্ডী নিজে আমাদের বিপদের উপায় করে দিয়েছেন, আর আমরা কিনা ভেবে মরছি।
আর কোনো কথা নয়, চলো সবাই মিলে গুজরাট নগর, মায়ের কৃপায় সেখানে নতুন করে বসতি তুলবো আমরা। কলিঙ্গরাজ তার রাজ্য নিয়ে রাজকরের থলি গলায় বেঁধে জলে ডুবে মরুক।
এসব তোমরা কি বলছো? এ তো রাজদ্রোহের সামিল, কলিঙ্গরাজ জানতে পারলে শুলে চড়াবেন। আর তোমাদের বুদ্ধিরা বলিহারি যায়, দেবী চণ্ডীর খেয়ে দেয়া কাজ নেই। এই বুলান মোড়লকে এসে দেখা দিতে যাবেন? বুলানের পেট গরম হয়েছিল, তাই ভুল ভাল স্বপ্ন দেখেছে।
দেখুন দত্ত মশাই, যা বোঝেন না তা নিয়ে বকবক করবেন না। মা চণ্ডীর নামে কেউ মিথ্যে কথা বলতে পারে?
দেখো ভাই, আমি কাউকে আমার কথা বিশ্বাস করতে মাথার দিব্যি দিচ্ছি না। আমি যা করব তা বললাম, বাকি তোমাদের ইচ্ছে। তবে একটা কথা মনে রেখো, এ দেশে নদীর ধারেই তোমাদের বাস, প্রতি বছর বর্ষায় তোমাদের জমি ডোবে। তারপর কলিঙ্গরাজ এক মাসেই একের তিন ভাগ ফসল চেয়ে বসেন, তার চেয়ে ভালো জায়গায় ভালো জমি জিরে তার হাটবাজার পেলে সেখানে যাওয়াই সুবিধের নয় কি?
না 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 না, এই জলে ডোবা কলিঙ্গে থেকে আর কি হবে? চলো চলো সবাই গুজরাট নগরে চলো, সবাই বলো জয় রাজা কালকেতুর, জয় জয় মা চণ্ডীর, জয়।
দলবল নিয়ে গুজরাটের রাজপ্রাসাদের দরবারে এসে দাঁড়িয়ে বুলান মণ্ডলের তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। হে রাজপ্রাসাদ না ইন্দ্রপুরী, চতুর্দিকে মাঙ্গলিক চিহ্ন আর আলপনা আঁকা, দেখলে মন ভালো হয়ে যায় এমনিতেই। প্রাসাদের দুয়ারে হাতি বাঁধা, চারদিকে সোনাদানা মণিমাণিক্যের ছড়া ছড়ি, সভার মাঝখানে গায়কেরা গান ধরেছে, নর্তকীরা নাচছে, ভাটেরা রাজার গুণগান করছে। আর এই সব তারাদের মাঝখানে চাঁদের মতো শোভা আলো করে বসে আছেন রাজা কালকেতু আর রানী ফুল্লরা। বুলান মণ্ডল সাষ্টাঙ্গে প্রণাম করে রাজার চরণে নিজেদের নিবেদন জানাল। কালকেতু আর ফুল্লরাও কম অবাক হয়নি, এত প্রজা তাদের রাজত্বে এসে বাস করতে চায়। বুলান মণ্ডলের কথা সত্যি হলে আরো প্রজা আসছে পিছনে, এ যে বিশ্বাসই হয় না। তারা আশ্রয় প্রার্থী প্রজাদের পেট ভরে মাছ ভাত খাইয়ে তাদের কষ্ট দূর করল।
তোমরা এ রাজ্যে অতিথি, অতিথিকে ফিরিয়ে দেওয়ার শিক্ষা আমি কোনোদিন পাইনি বুলান ভাই।
ভাই রাজামশাই, আমাকে ভাই বললেন, আমি কি ঠিক শুনলাম?
ঠিকই শুনেছ বুলান ভাই, তোমাকে যেমন মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাতে হয়, আমাকেও তেমনি পেটের খিদে মেটানোর জন্য উদয়াস্ত পরিশ্রম করিয়ে বনে বাজারে ঘুরে বেড়াতে হতো দুদিন আগে পর্যন্ত। ক্ষুধার্থের কষ্ট আমি বুঝি, তাই তুমি শুধু ন বুলান, আমার প্রজারা সবাই আমার ভাই। আমি যতদিন আছি ততদিন গুজরাট রাজ্যে আমার কোনো ভাই না খেয়ে থাকবে না। তোমরা যত জমি চাও নাও, আমি হাল বলত দিচ্ছি, জমি চষে ফসল ফলাও বিক্রি করো, প্রথম তিন বছর কোনো রাজস্ব দিতে হবে না তোমাদের। উভয় নেই, রাজস্ব আদায়ের জন্য কখনোই তোমাদের বাড়িতে পেয়াদা পাঠাবো না আমি। মা চণ্ডীর কৃপায় আমার রাজ্যে তোমরা সুখে নির্ভয়ে বসবাস করো।
বুলান মণ্ডলের দলবলের পিছন পিছন কলিঙ্গ রাজ্য ঝেঁটিয়ে এলো লোকজন। ব্রাহ্মণেরা এলো পুঁথির ঝোলা নিয়ে, তলোয়ার বল্লম নিয়ে এসে জুটল ক্ষত্রিয়দের নানান জাতি, তাদের মাথায় পাগড়ি, মুখে মোটা গোঁফ। মুসলমান প্রজারা এসে বসতি গড়ল নগরের পশ্চিমে, আর ব্যাপারী বণিকরা তো এলোই হাজারো রকমের সওদা নিয়ে। বৈদ্য, সন্ন্যাসী, গণৎকার, কুস্তিগির, গোয়ালা, গুজরাট নগরে নেই হেন জাতি আর পেশার লোক আর রইল না পৃথিবীতে। নগরে পাঠশালা খুলল, মন্দির মসজিদ তৈরি হল। দেখতে দেখতে এক জমকালো বাজার বসে গেল। অরণ্যের ধারে মাটির মূর্তির মতো পড়ে থাকা গুজরাটে আজ যেন প্রাণ প্রতিষ্ঠা হল। প্রজাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল, কালকেতু ফুল্লরার মুখে হাসি ফুটল, মা চণ্ডীও সন্তুষ্ট হয়ে স্মিত হাসলেন।
আহা কালকেতু রাজা, ধন্য ধন্য!
এমন সুখ আর কোথাও আছে নাকি ভাই?
রানী ফুল্লরাকে শত শত প্রণাম।
তোমার কল্যাণ হোক কালকেতু, মানুষের প্রতিপালন করো, ন্যায়ের পথে থাকো, সৎকর্মের ফল অর্জন করো, নইলে দুর্দিনে লড়াই করবে কি শিষ্যবৃত্তিতে?
দুর্দিন? কালকেতু ফুল্লরা তো এই সবে ধনরত্ন পেয়ে সুখের মুখ দেখেছে, এরই মধ্যে তাদের কপালে আবার দুর্দিন কেন?
দুর্দিন কি বলে কয়ে আসে মহারাজ, বিপদ যে সাপদের মতো ঝোপের আড়ালে আবডালেই ওত পেতে থাকে, ঠিক সুযোগ বুঝে লাফিয়ে পড়ে অসতর্ক শিকারের ঘাড়ে। আর বেচারা শিকারেরই বা কি দোষ, অষ্টপ্রহর চোখ কান খোলা রাখা কার পক্ষেই বা সম্ভব?
কিন্তু তাই বলে কালকেতু আর ফুল্লরা তো কারোর কোনো ক্ষতি করেনি।
মুকুন্দরামের বেশ আনন্দ হল। শ্রোতা যখন একাত্ম বোধ করে কাহিনীর সঙ্গে, তখনই তো কাব্যের সার্থকতা। তার মানে কবি হিসেবে, কথক হিসেবে তিনি সফল হয়েছেন।
নির্দোষ কালকেতু ফুল্লরার বিপদে পড়ার সম্ভাবনা দেখে আপনি বিচলিত হয়ে পড়ছেন মহারাজ, কেন? এ তো নিছকই এক উপাখ্যান।
বিচলিত হব না, কালকেতু একজন সৎ রাজা আর ভালো মানুষ হয়ে উঠতে চায়, যেমনটি আমিও চাই। দেখুন, আপনি কবি, আপনার হাতেই তো সব, কেন বারবার বিনা দোষে নিরীহ কালকেতু আর ফুল্লরাকে বিপদে ফেলছেন?
মহারাজ, আমি কবি এ কথা সত্য, কাব্যের অপার জগতে কবি নাকি স্বয়ং প্রজাপতি ব্রহ্মার সমান ক্ষমতাশালী। সে যা খুশি করতে পারে তার সৃষ্টি নিয়ে, অপারে কাব্য সংসারে কবিরে কহ প্রজাপতি, যথাশ্বই রোচতে বিশ্বং তথা বই পরিবর্ততে। কিন্তু কবিরাও সর্বশক্তিমান নয় মহারাজ, তাদেরকেও সৃষ্টির নিয়ম মেনে চলতে হয়। ভালোর সঙ্গে শুধুই ভালো হবে আর খারাপের সঙ্গে শুধুই খারাপ, আমাদের পৃথিবীতে যে এই নিয়ম চলে না। কাজেই কাব্যে আগাগোড়া তেমন দেখালে চলবে কেন? কাব্য যে আমাদের চারপাশের পৃথিবীরই প্রতিচ্ছবি, তাই তো রামচন্দ্রকে আর পাণ্ডবদের বনবাসে যেতে হয়, অতুল ঐশ্বর্যের মালিক হয়ে বসে রাবণ আর কৌরবেরা, কিন্তু অন্তিমে জয় সত্যেরই হয়। কালকেতুও হারবে না, মহামায়া তার পরীক্ষা নিচ্ছেন, বিপদ বাধা আসবেই, আমাদের সবার জীবনে আসে, তখনই তো নিজের কাছে নিজেকে প্রমাণ করার পালা মহারাজ, এটা নিজের সঙ্গে যুদ্ধ।
বেশ, সেই যুদ্ধে মহামায়া কালকেতুর সহায় হবেন আশা করি, যিনি বিপদ ডেকে এনেছেন তিনি বিপদ থেকে উদ্ধারও করবেন নিশ্চয়। কিন্তু কালকেতুর বিপদটা এলো কোন পথে?
এলো কলিঙ্গ থেকেই, ভানুদত্তের রূপ ধরে। ভানুদত্ত প্রথমে কলিঙ্গ ছেড়ে আসতে গাঁইগুঁই করলেও পরে হাওয়া বুঝে ঠিকই বাকিদের সঙ্গে ভিড়ে পড়েছিল। বউ ছেলে মেয়ে জামাই ভাইপো ভাগ্নে ইত্যাদির বিরাট গোষ্ঠী নিয়ে সেও একদিন এসে জুটল গুজরাটে। এসে সে প্রথমেই গেল রাজদরবারে। সে কি লক্ষ্মী ছাড়া রূপ ভাঁড়ুর, পথশ্রমে হা ক্লান্ত, ছেঁড়াখোঁড়া ধুতিতে লম্বা কুঁচার পত্তন, কানে লম্বা খাগে কলম, হাতে একটি ধামা। রাজার কাছে খালি হাতে যেতে নেই, তাই ভেট হিসেবে এনেছে এক ধামা কাঁচকলা। কালকেতু আর ফুল্লরা কুশ্মিন কালেও এমন অদ্ভুত মূর্তি দেখেনি। তারা হাঁ হয়ে চেয়ে রইল ভাঁড়ু দত্তকে দেখে।
পেন্নাম হই খুড়ো, পেন্নাম খুড়ি, কলিঙ্গ দেশের অবস্থা তো জানাই আছে, জলে সব হেজে মজে গেল, না খেয়ে মরার জোগাড়। আমিও তাই সেখানকার পাট গুটিয়ে মুষ্টিশুদ্ধ চলেই এলাম। বলি খুড়োর রাজত্বে সবার হাল গরু নিয়ে লক্ষ্মী লাভ হচ্ছে, ভাড়ু দত্তর কি আর দুটি ফ্যানবাজ জুটবে না? বউ ছেলে পিলে নিয়ে বেঘরে প্রাণ যেতে বসেছে দেখলে কি আর খুড়ো ভাড়ুকে কাছে টেনে নেবে না?
খুড়ো, তুমি ভাড়ু দত্ত কায়স্থ, আমি ব্যাদ রাজা, আমি তোমার খুড়ো হলাম কোন সুবাদে?
ও কথা বলতে নেই, তুমি হলে দেশের রাজা সবার চেয়ে বড়। তবে কিনা কায়স্থ কুলে আমার চেয়ে বড় কেই বা আছে? আমি হরিদত্তের বেটা, জয়দত্তের নাতি ভাঁড়ু দত্ত, সবাই আমাকে এক ব্যাকে চেনে। গঙ্গার দুপারে যত কায়স্থ সবার পাত পড়ে আমার বাড়িতে, কিন্তু এই নতুন রাজ্যে আপনার লোক বলতে আমার কেউ নেই।
কেনে? বুলান মন্ডল?
বুলান, বুলান মোড়ল, সে তো গায়ে মানে না, আপনি মোড়ল। আরে ও তো কলিঙ্গে থাকতে আমার পুটলা পুটলি বয়ে নিয়ে যেত, সে কি না হবে আমার আপনার লোক? এরা যে আমার সমান দরের লোক বলতে আছে এক রাজা কালকেতু, তাই তাকে ছাড়া আর কাকে খুড়ো বলি?
তুমি লোকটু দরুন দারুন কেমন যেন, আমার ভালো লাগছিল। এত বিনয়ে গুলি গুলি পড়ার কি আছে বাপু? ভালো কথা বলছি, শুন, তুই কি হাঁকিয়ে দে।
ফুল্লরা, লোকটা মন্দ কথা তো কিছু বলে নি, তাছাড়া শরণার্থীকে তাড়িয়ে দিলে লোককে বলবে কি? তবে আজ ভাঁড়ু দত্ত, থাকো তুমি গুজরাট নগরে, তোমাকে হাল বলদ বীজ জমি সবই দিচ্ছি।
তাই তো বলি, খুড়ো আমার দাতা কর্ণ, মেঘ না চাইতেই জল দেয়। তবে খুড়ো, প্রাণী আমরা অনেকগুলি, আমি, আমার দুই গিন্নি, তিন শালা, চার ছেলে, আট মেয়ে, ছয় জামাই, এছাড়া বোন, ভাগ্নে, শাশুড়ি, পুষি, সব মিলিয়ে অনেক। হাল বল জমি কম পড়ে যাবে না তো তোমার?
সেই ভাবনায় তোমার দরকার কি? তোমার যা দরকার তা পিয়ে যাবে। জানোকলা, মা চণ্ডীর কৃপায় কালকেতু রাজার অফুরান ভান্ডার।
নিয়ে যাও না খুড়ি, মা চণ্ডীর দয়ায় তোমাদের ভাঁড়ার অক্ষয় হোক। আর আমাকে যখন তোমরা এরাজ্যে ঠাই দিলে, তখন আমিও তোমাদের যাতে বার বারন্ত হয় সেদিকে খেয়াল রাখব।
তাই নাকি? কিভাবে?
আজ নেহাত বিপদে পড়ে তোমার দ্বারস্থ হয়েছি তাই, নইলে লক্ষ্মী সরস্বতী দুজনকেই আমি আমার দুই মুঠিতে ধরে রেখেছি। আইন কানুন সব আমার ছোটস্থ, এই কলম দেখছো, এই আমার অস্ত্র। মা লক্ষ্মীকে কি করে সাদা কাগজের উপরে কালো কালির শিকলে বেঁধে রাখতে হয় তা আমি জানি, কলিঙ্গরাজ জানতেন সে কথা, তাই আমার কত কদর করতেন।
তোমার বিদ্যা দিয়ে তুমি গুজরাট রাজ্যের উন্নতি ঘটাতে পারবে?
কেন পারব না, তুমি চাইলেই আমি পারি। হ্যাঁ, তবে তার জন্য তোমাকেও কলিঙ্গরাজের মতো ভাঁড়ু দত্তের কদর করতে হবে, এ রাজ্যে সবার আগে আমায় সম্মান করতে হবে, তবে তো সোনায় দানায় তোমার রাজকোষ ভরে উঠবে।
ফুল্লরা, এই লোকটাকে তো বেশ ঘুমিয়ে মনে হচ্ছে রে, একে নিয়ে কি করা যায় বলতো?
ও গুনিলা হাতি, এ তো হম্বরামি কথাবার্তা আমার পোষাচ্ছিল, শুন, অতি ভক্তি চোরের লক্ষণ।
না না ফুল্লরা, তুই ভুল করছিস। শোনো ভাঁড়ু দত্ত, তুমি আজ থেকে এ রাজ্যে সম্মানিত অতিথি হলে, তোমাকে নতুন বাড়ি দিচ্ছি, সেখানে তুমি সপরিবারে বিনা খরচেই থাকবে, গুজরাট নগরে সবাই তোমার সমাদর করবে, আর তুমি তোমার বুদ্ধি দিয়ে রাজকোষের ধন বৃদ্ধি করবে, ঠিক আছে?
এক গাল হেসে কালকেতু জয়ধ্বনি দিতে দিতে ভাঁড়ু দত্ত চলে গেল। সে যা চেয়েছিল পেয়ে গেল তার দশ গুণ। ফুল্লরা কিন্তু মাথায় হাত দিয়ে বসে রইল, তার মন বলছে কালকেতু একটা মস্ত বড় ভুল করল।
ঠিকই তো, ভাঁড়ু দত্ত একে অজ্ঞাত কুলশীল, তার উপরে দুর্বিনীত বেয়াদব। কালকে তোর উচিত ছিল বুলান মণ্ডলের সঙ্গে আগে পরামর্শ করা।
মহারাজ, আপনি ভুলে যাচ্ছেন যে কালকেতু আপনার মতো চাণক্যের অর্থশাস্ত্র পড়েনি। মানুষকে বিশ্বাস করাই তার মতো সরল লোকের পক্ষে স্বাভাবিক, তবে তার মাশুলও তাকে দিতে হল অচিরেই। রাজ সম্মান পেয়ে তো ভাণু দত্তের পোয়া বারো হল, পথে ঘাটে লোকে তাকে সম্মান করতে শুরু করল, তার চালচলনই গেল পাল্টে। পথে ঘাটে শুধু সে নয়, তার ছেলে ভাইপো ভাগ্নে জামাই শ্যালক সবাই এমন ডাঁটে ঘুরে বেড়ায় যে মনে হয় গুজরাট রাজ্যটার আসল মালিক তারাই। এর মধ্যে ভাড়ু কালকেতুকে বুঝিয়েছে যে রাজ্যের বাজার হাট থেকে শুল্ক আদায় করা রাজার পক্ষে অধর্ম নয়, বরং তা না করলে রাজকোষে টান পড়বে। কালকেতু ও সরল মনে ভাড়ু দত্তকেই সেই শুল্ক আদায়ের ভার দিয়েছে, ভাড়ু তো হাতে চাঁদ পেল। এইবার লোকের সম্মান আস্তে আস্তে ভয়ে আর তারপর ঘৃণায় পরিণত হল। ভাড়ু দত্ত হাটে এসে মুটের পিঠে বোঝাই করে সওদা করে, কিন্তু দাম হিসেবে কানা করিও ঠেকায় না, কোনো কিছুতেই তার ভ্রুক্ষেপ নেই। ব্যাপারীরা কিছু বলতে গেলে সে বলে,
এত দাম দাম করার কি আছে? জানিস আমি কে? আমি তোদের বুলান মণ্ডলের চেয়েও বড় মহামণ্ডল। রাজা আমার খুলো হয় তা জানিস?
ব্যাপারীরা এই কথা শুনে ভয়ে আর কিছু বলতে সাহস পায় না। ভাড়ু আর তার নিজের লোকেদের অত্যাচার দিন দিন বেড়েই চলল। রোজ সকালে ভাড়ু হাটে এসে সব ব্যাপারীর কাছ থেকে তাদের সেরা ফলটা সবজিটা মাছটা তুলে নিয়ে যায়, বলে,
শালা তোরা রাজার হাটে ব্যবসা করবি আর রাজার মহামণ্ডলকে তোলা দিবি না? এটা আমার ন্যায্য প্রাপ্য ভাগ, না যদি দিবি তবে তোদের কান কেটে নেব, তোদের পশার ভিটে মাটি সব চাটি করে ছাড়ব।
কাজেই ভাড়ুকে কেউ চটাতে চায় না, কে তার তোলাবাজি আর গুন্ডাগিরির প্রতিবাদ করবে? সবাই তার কিল চর ঘুষিকে ভয় পায়, সে সঙ্গে লাঠিয়াল নিয়ে ঘোরে, তার সঙ্গে নগর কোতোয়ালের সাঁত আছে। যেই ভাড়ুর বিরাগ ভাজন হয় ভাড়ু তার নামেই নগর কোতোয়ালের কাছে নালিশ ঠুকে দেয়। কিন্তু ভাড়ু নিজে বা তার লোকজন যদি কারোর নধর পাঁঠাটা কিংবা গাছের পুরুষ্টু কাঁঠালটা কেড়ে কুড়ে মেরে ধরে নিয়েও আসে, কোতোয়াল কানেই তোলে না। একবার এক গোয়ালা তার কাছে পাঁচ হাঁড়ি দইয়ের বকেয়া দাম চেয়েছিল, ভাড়ু থাপ্পড় মেরে তার গালে কাল ছিটে তো ফেলে দিয়েছিলই, উল্টে বলেছিল,
দইয়ের দাম চাস? তোর এত সাহস? এই তুই সেদিন আমার ভাগ্নের জমিতে ঘাস কাটছিলি না? তোর গরুর জন্য কার হুকুমে কাটছে রে? বল সারা চল, যদি মনে
সে কি দত্ত মশাই, ও জমি আপনার ভাগ্নের কেন হতে যাবে? ও আমার নিজের জমি, কালুরাজা আমায় লেখাপড়া করে দিয়েছে।
কালুরাজা লেখাপড়া করে দিয়েছে? তোর কালুরাজার লেখাপড়া শিখলো কবে? হ্যাঁ, সেই আমি তো তার ভরসা। এই বয়সে এখন আমায় তোদের কাছে শিখতে হবে কোন জমি কার। ওরে সবুজ ঘাসে ভরা নাবাল গোচারণ জমি চিরকালই ভাড়ু দত্তের, এটা জেনে রাখ।
আপনি অন্যায় কথা বলছেন, বিনা দোষে আমাকে মারলেন, আবার চোরও বললেন, তাও মেনে নিচ্ছি, কিন্তু আমাদের কালু রাজাকে নিয়ে একটাও কথা বলবেন না।
কেন রে, কি করবি, মারবি নাকি? পরের বার দই পাতলে বলিস, আবার আমার লোক গিয়ে তুলে আনবে।
কালকেতুকে ভাড়ু বিশেষ পাত্তা দিত না, কারণ সে জানত যে লেখাপড়া না জানা কালকেতু টিকি বাঁধা আছে ভাড়ুরই কলমে। আসলে সে এই সুযোগে রাজকার্যের আসল দিকগুলো কালকেতুর কাছ থেকে লুকিয়ে রেখে নিজের আখের গুছিয়ে নেওয়ার মতলব এটেছিল। কালকেতু ও প্রজাদের ভালোবাসা পেয়েই নিশ্চিন্ত ছিল। ভাঁড়ুকে নিয়ে সে তাই প্রথম প্রথম মাথা ঘামায়নি, কিন্তু পরে তারও কানে আসতে থাকল ভাঁড়ু আর তার দলবলের অত্যাচারের কথা।
আমি তোকে আগেই বলেছিলাম ও লোক সুবিধের লয়, এখন বোঝ। শুন, সময় থাকতে থাকতে তুই ওকে ডেকে সাবধান করে দে, নইলে কদিন প্রজারা আমাদের উপর ক্ষেপে উঠবে।
আরে না না, প্রজারা আমাকে ভালোবাসে, তারা কখনোই আমার উপরে খেপবে না। তাছাড়া যা শুনছি সে সবই তো উড়ো খবর, আজ অবধি তো আমার কাছে ভাঁড়ু দত্তের নামে সরাসরি কেউ নালিশ করে নাই।
কবে লোকে তোর কাছে নালিশ জানাবে তবে তুই অপরাধের বিচার করবি? তুই কেমন রাজা রে?
আরে তা নয়, আসলে তুই তো জানিস ফুলোরা, আমি মানুষটা নরম সরম। যে মুখে ভাঁড়ু দত্তকে এত সম্মান দিয়েছি ও সে মুখেই তাকে ডেকে গালি দিব? ও আমার লজ্জা করে রে।
তুই বেচলি ভালো ছিলি, রাজা হয়ে তোর ভীমরতি ধরেছে, তুই ঠিক ভুলের বিচার তো লোপ পেয়েছে।
কোন রকমে ফুল্লরাকে শান্ত করে কালকেতু ভাঁড়ু দত্তকে ডেকে পাঠাল। বেশ নরম করেই বলল হাওয়ায় কি সব কথা ভাসছে তার নামে। এসব তো ঠিক কথা নয়, ভাঁড়ুকে সে নিজে কত সম্মান করে, সেই ভাঁড়ুর নামে এসব অত্যাচারের অভিযোগ ওঠা কি ঠিক? ভাঁড়ু মিষ্টি হেসে সেসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিল।
খুড়ো, তুমিও যেমন প্রজাদের এসব কথা বিশ্বাস করলে, ওরা তো এসব বলবেই। আসলে তুমি যে আমায় এত সম্মান করো এটা ওরা দেখতে পারে না, তাই যত সব ফালতু কথা বলে তোমার কান ভাঙাচ্ছে। আমি তো কোন ছাড়, আমার বড় ছেলেটা নিহাতি দুগ্ধপোষ্য শিশু, তাকে নিয়ে পর্যন্ত হতবাকারা কত কথাই না রটিয়ে বেড়ায়। আমাকে তো তুমি দেখছো, বিদ্যে বুদ্ধি কুল মানে ওদের চেয়ে কত বড় আমি। আমি কি কোনো খারাপ কাজ করতে পারি? ওই সম্বন্ধের বেটারা আমার হিংসে করে খুড়ো, হিংসে করে। তুমি ওদের কথায় নেচো না?
না না, ঠিকই তো, তুমি বিদ্বান গুণী মানুষ, তুমি আসার পর থেকে আমার কোষাগারে অর্থাগম বেড়ে গেছে, কিন্তু কি বলতো, যা রটে তার কিছুটা তো বটে। তোমাকে নিয়ে প্রজাদের মধ্যে কি বলে অসন্তোষ সৃষ্টি হলে আমি রাজা হয়ে কি করে মেনে নি বলো? তুমি আর ওদের কাউকে কিছু বলার সুযোগ দিও না, নিজেও শুধরো আর তোমার নিজের লোকদেরও শুধরোতে বলো।
ভাঁড়ু যে আজ্ঞে বলে হাত কচলাতে কচলাতে বিদায় নিল বটে, কিন্তু তার চাল চলনের কোনো পরিবর্তন হল না, উল্টে তার দৌরাত্ম্য গেল বেড়ে। তার শ্যালক চাল গুড় আর পান লুট করল দিনে দুপুরে। হাটের দিন ভাঁড়ুর বোনের সঙ্গে হাঁড়ির দাম নিয়ে বচসা বাঁধল কুমোরের। কুমোরের সমস্ত হাঁড়ি কুড়ির পশরা লাঠির ঘায়ে ভেঙে ফেলে হাসতে হাসতে চলে গেল সেই খান্ডারণী মহিলা। নগরের মেয়ে বৌদের পুকুর ঘাটে স্নান করতে যাওয়া পর্যন্ত বিপদ হয়ে দাঁড়াল, কারণ ভাঁড়ুর দুগ্ধপোষ্য শিশু বড় ছেলের নজরে একবার পড়লে আর নিস্তার নেই, সে মেয়েদের তুলে নিয়ে যাবেই, কারোর কিচ্ছুটি বলার নেই। স্বয়ং ভাঁড়ু ভরা হাটের মাঝে হেঁকে বলল,
এই কে রে, কারা গেছিলি আমার নামে কালুর কান ভাঙাতে? বাপের বেটা হোস তো সামনে আয়। রে গুমুক্ষুর দল, আমার টিকিট ডগাটি ছোঁড়ার ক্ষমতা নেই তোদের? তোরা যেমন মুখ্য তোদের রাজা তেমনই মুখ্য। তোদের কালু রাজাকে আমি এই এই আমার এই ধুতির কোঁচার খুঁটে বেঁধে রাখি, বুঝেছিস?
ঘটনা সব সহ্যের সীমা ছাড়িয়ে গেল যখন ভাঁড়ু চুনওয়ালার সঙ্গে ঝগড়া করে তার সমস্ত চুন তারই গায়ে ঢেলে দিল। পুড়ে যাওয়া দগদগে শরীর নিয়ে আর্তনাদ করতে করতে রাজার কাছে ছুটে গেল সেই চুনওয়ালা, তার সঙ্গে হাটের বাকি সব বণিক ব্যাপারী। কালু রাজা তাদের শেষ আশ্রয়, সব হারিয়ে নতুন দেশে এসে কালু রাজার ভরসাতেই সব কিছু নতুন উদ্যমে শুরু করেছে তারা, এখন তার পায়েই তারা কেঁদে পড়ল। এতদিন ভানুদত্তের ভয়ে আর তারা রাজাকে সরাসরি কিছুই জানায়নি, কিন্তু আজ সব খুলে বলার সময় হয়েছে। সব শুনে কালকেতুর চোয়াল শক্ত হয়ে গেল।
আমরা তোমাকে বিরক্ত করতে চাইনি রাজা, ভেবেছিলাম ভানুকে পাত্তা না দিলে আপনি বিপদ কেটে যাবেন। ভুল করেছিলাম, ভুল করেছিলাম। এখন আমাদের বাঁচাও রাজা, বাঁচাও রাজা, বাঁচাও আমাদের।
কুল্লরায় ঠিক বলিয়াছিল, বড় ভুল করে ফেলেছি ভানু দত্তকে বিশ্বাস করে, কি ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে।
কালকেতু ভানু দত্তকে সভায় ডেকে পাঠাল। গলায় উড়ানি, পরনে মিহি কাপড়ের ধুতি, সর্বাঙ্গে ভুর ভুর করছে দামি আতরের সুবাস। ভানু দত্ত হেলে দুলে পান চিবোতে চিবোতে এসে দাঁড়াল। কালকেতু আজ নরম সরম নয়, সে ব্যাপারীদের সব অভিযোগ ভানু দত্তকে শুনিয়ে কড়া গলায় তার ব্যাখ্যা চাইল।
তোমাকে আমি যে সম্মান দিয়েছি তার এই প্রতিদান দিলে তুমি আমার প্রজাদের উপর এমন অত্যাচার শুরু করলে, বলো তোমার বিরুদ্ধে সব অভিযোগ কি সত্যি?
অভিযোগ অভিযোগ আবার কি? আমি মহামণ্ডল হিসেবে হাত থেকে আমার প্রাপ্য ন্যায্য তোলা তুলেছি, এতে দোষটা কোথায়?
কোন সুবাদে তুমি মহামণ্ডলের ভাগ দাবি করো? তোমাকে তো আমি মহামণ্ডলের পদ দিইনি। শুনো ভানু দত্ত, তোমাকে এর আগেও সাবধান করিয়েছি আমি, আজ তোমার জোর জুলুম সব সীমা ছাড়িয়ে গেছে।
খুড়ো, এত গরম হচ্ছে কেন? তোমাকে তো আগেই বলেছি এরা সব বাজে কথা বলছে, সব মিথ্যে রটনা। এদের কথা না শুনে আমার কথা একটু শুনলে তোমার রাজকোষ একদিনে উচ্ছে পড়ত।
তোমার কোন কথাটা আমি শুনিনি বলতে পারো ভানু দত্ত?
কোথায় শুনেছে খুড়ো? কতবার বলেছি প্রজাকে জমি বন্দোবস্ত দেওয়ার সময় মাপের চেয়ে একটু কম দিতে হয়, মাঝে মাঝে জোর করে কর আদায় করতে হয়, ফসল পাকলে লুট করতে হয়, নইলে মা লক্ষ্মীর পায়ে শিকল পুড়িয়ে রাখা যায় না। তা সেসব তো তুমি করবে না, তোমার দয়ার শরীর, প্রজাদের আশকারা দিয়েছ তাই তারা তোমার মাথায় চড়ে বসে এখন তোমাকেও নাচাচ্ছে। রাজাকে একটু কড়া হতে হয় বুঝলে, যেমন আমাদের কলিঙ্গ রাজ।
ভানু দত্ত ভুলে যেও না, আমি কলিঙ্গ রাজের মতো বংশানুক্রমে রাজা হইনি, আমাকেও একদিন আমার প্রজাদের মতোই মাথার ঘাম পাইয়ে ফেলে পেটের ভাত জোটাতে হতো। সে কথা ভুলে গেলে মা চণ্ডী আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তিনি চেয়েছিলেন আমি প্রজাপালক রাজা হই, প্রজাপীরক নয়। প্রজাদের গলায় গামছা দিয়ে বুকে সড়কি ঠেকিয়ে কর আদায় করা কালকেতুর রাজধর্ম নয়। তোমার চেয়ে আমার অনেক বেশি কাছের মানুষ আমার এই প্রজারা।
হ্যাঁ, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কুচির, আমার মতো গুণীর কদর তুমি করবে কেন? তুমি নিজে মুখ্যুর ডিম, ওই মুখ্যু হাটুরে লোকজনকেই কেবল মাথায় তুলে নাচতে পারো।
ভানু দত্ত, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তোমাকে বিশ্বাস করে আমি ভুল করিয়েছিলাম, তোমার যত গুণী থাকুক না কেন আসলে তুমি ভণ্ড।
কি, তুই আমাকে ভণ্ড বললি? আমাকে? আমি হরিদত্তের বেটা, জয়দত্তের নাতি, তোকে খুড়ো বলেছি, এতেই তোর সাতপুরুষ উদ্ধার হয়ে গেছে রে বেটা ব্যাট। বনে জঙ্গলে আদারে পোঁদারে ঘুরে শিকার করে খেতিস তুই, তোর বউ হাটে মাংস বিক্রি করতে যেত, তুই কি বুঝবি আমার মতো বিদ্যার জাহাজের মূল্য?
ব্যাস, যথেষ্ট বলেছ ভানু দত্ত, আর একটা শব্দ যদি শুনেছি তোমার মুখে তো তোমার জীব আমি গরম লোহা দিয়ে উপড়ে ফেলব। আমি সব বুঝতে পেরেছি, কাল সকালের মধ্যে তুমি তোমার সর্বস্ব নিয়ে গুজরাট রাজ্য পরিত্যাগ করে যাবে, এই আমার আদেশ।
কি, আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলিস তুই? কোথায় থাকতো তোর সাধের গুজরাট রাজ্য? এই ভানু দত্ত না থাকলে তোর নিজের বুদ্ধিতে তো কুলাতো না এ রাজ্যের আঙায় পয়ে বাড়ানো। বেটা, যার খেলি তারই বুকে বসে তারই দাঁড়িয়ে পড়াতে চাস?
চুপ রও বেটা। কাল কাল সকালেও যদি তোমাকে এ রাজ্যে দেখি তবে তোমাকে শুলে চড়াবো আমি। আমার রাজ্যের তীরী সীমানায় যেন তোমাকে আর কোনোদিন দেখা না যায়।
এই কে আছিস? ভানু দত্তকে টেনে রাস্তায় নামিয়ে দিয়ে আয়।
রাগে গড় করতে করতে ভানুদত্ত ঘরে ফিরল। এই মুহূর্তে গুজরাট রাজ্যে তার বন্ধু বলতে কেউ নেই, সবাই পারলে তাকে মাসমুকিতে কাটে। অনেক কষ্টে অনেক জালিয়াতি করে সে নিজের আখের গুছিয়ে আনছিল, কিন্তু হঠাৎ এক মুহূর্তে তার সাজানো সংসার দাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে গেল, আবার নিঃস্ব হল সে। ভানুদত্ত এই কথাটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে যা হয়েছে তা তার নিজের দোষেই হয়েছে। এখন কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে খাঁচায় বন্দি বাঘের মতো রুদ্ধ আক্রোশে পায়চারি করছিল ভানুদত্ত। কালকে দূর পেয়াদারা এসে তার বাক্স প্যান্টরা বেঁধে দিচ্ছিল। আগুনে দৃষ্টিতে তাদের দেখতে দেখতে ভাঁড়ু ভাবল,
কালকে তো ফুল্লরা রাজা রানী হয়ে বড় দিন হয়েছে তোদের, তাই না? দেখ তোদের কি হাল করি আমি, প্রতিজ্ঞা করছি এই গুজরাটের হাটেই তোদের হাতি ঘোড়া আনা আনা দরে বিক্রি করাব। না খেতে পেবি, খেয়ে করবি তো। এখন পেঁয়াজ কষবো যে ফুলরা তোর কুটে দেওয়ার জন্য একখান দেয়ালও জুটবে না। আর তুই কালু রাজা আমার খেতে মুশ কাটতে 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 আমার পায়ে ধরে মাফ চাইবে, কিন্তু আমি মাফ করব না। গুজরাট রাজ্যে যদি শেয়াল শকুনের মোচ্ছক না বসিয়েছি, তবে আমি হরিদত্তের ব্যাটা জয়দত্তের নাতি ভারদত্ত নই।
শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর রচনা অবলম্বনে চণ্ডীমঙ্গল ব্যাদ রাজার উপাখ্যান দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
ভানুদত্ত দেশ ছেড়ে চলে গেল, গুজরাটের রাজা প্রজা সবাই হাঁক ছেড়ে বাঁচল। মহা ধূমধামে কালকেতু সে বছর দুর্গা পূজা করল। কৈলাসে বসে মা ভবানী মৃদু হাসলেন।
আমি ঠিক লোককেই দেখেছিলাম মরতে আমার লীলা প্রচারের জন্য, খেলা সাঙ্গ হয়ে এসেছে। এইবার শেষ চাল পড়বে কোমর বাঁধো কালকেতু, সামনে মস্ত ঢেউ আসতে চলেছে, সামলাতে হবে তোমাকে।
সামলাতে হবে তোমাকে, এ কথার মানে? কালকেতু তো দেবীরই উদ্দেশ্য সাধন করছে, সে বিপদে পড়লে তিনি তাকে বাঁচাবেন না?
মানুষের জীবনে দৈব আর পুরুষ উপকার, এই দুটি প্রয়োজন হয় মহারাজ। আমরা সাধারণ মানুষ পুরুষকারের উপর ভরসা রেখে সংসার সমুদ্র পার হওয়ার সাহস দেখাই, বিপদে পড়লে তবে দৈবের শরণ নিই। কিন্তু না ডাকলে, ডাকার মতো করে না ডাকলে তিনি আসবেন কেন? বিনা প্রয়োজনে ঈশ্বর তাঁর ঐশ্বর্য দেখাবেনই বা কেন? তিনি দূরে থেকে দেখেন তাঁর সন্তান কত দূর যুঝতে পারছে, নিজের সবটুকু সাহস আর শক্তি দিয়ে লড়াইটা করতে পারছে কিনা। তারপর যখন আমাদের নাভিশ্বাস ওঠে, আমরা একেবারে হাল ছেড়ে দিই, তখন সেই পরাশক্তি ঠিক আবির্ভূতা হন আমাদের রক্ষা করার জন্য। অবশ্য যদি আমরা নিজেদের সৎকার্যের মধ্যে দিয়ে সেই কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকি তবেই, কিন্তু তার আগে পর্যন্ত কর্মফল তো ভোগ করতেই হবে মহারাজ। কালকেতু মহাবীর, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
বুঝলাম, মহামায়ার বিপুল মায়ার পাশে আমরা সকলেই বাধা পড়ে আছি। বাদ দিন ওসব, ভানুদত্তের কি হলো বলুন? সে বেটা নিশ্চয়ই এবার কলিঙ্গ রাজের কাছে গিয়ে কালকেতুর বিরুদ্ধে তাকে ফুসলাতে শুরু করল।
সাধু সাধু মহারাজ, আপনি আপনার স্বর্গত পিতার দূরদৃষ্টি আর আমার শিক্ষা দুইয়েরই মান রাখলেন। হ্যাঁ, ভাড়ু দত্তের চরিত্র আপনি ঠিকই অনুমান করেছেন, সে পরগাছা প্রকৃতির লোক, তার নিজের এমন ক্ষমতা নেই যে কালকেতুকে ঢিট করে। যার সে ক্ষমতা আছে সে তারই শরণাপন্ন হল। কলিঙ্গরাজও যে কালকেতুর উপরে বিশেষ খুশি ছিলেন না সে তো আপনাকে আগেই বলেছি মহারাজ। নেহাত ওই বন্যার জন্য তিনি বিপাকে পড়েছিলেন, তাই নইলে কবেই গুজরাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন।
মহারাজ, আপনার খেয়ে পড়েই মানুষ আমার সাতপুরুষ। কলিঙ্গ ছেড়ে গুজরাটে গেছিলাম বলে দোষ নেবেন না, সেখানে মন লাগল না।
বটে, কেন শুনি?
সেটা সোনার দেশ, সুখ শান্তির অভাব নেই সেখানে। লোকের গোলা ভরা ধান আর ট্যাগ ভরা মোহর, নগর তো নয় যেন অমরাবতী। দেশ বিদেশের হেন বণিক নেই যে সেদেশে বাণিজ্য করতে আসে না। আর রাজপ্রাসাদের কথা কি বলবো, রাবণের স্বর্ণলঙ্কাই বলুন আর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থই বলুন, সব তার কাছে হার মেনে যাবে। রাজা কালকেতুর দুয়ারে হাতি বাঁধা থাকে, সে আগে ব্যাধ ছিল, এখন সে রোজ যে চালের ভাত খায় তেমনটি কলিঙ্গে কেউ কখনো চোখেও দেখেনি। তার বউ ফুল্লরা আগে হাটে মাংস বেচত, এখন এক গা সোনা হীরে মতির গয়না পরে ঘুরে বেড়ায়।
তাই বুঝি গুজরাটের বড় বারবারন্ত দেখছি, তা তুমি এমন সোনার দেশ ছেড়ে এলে কেন?
চিরকাল আপনার আর কলিঙ্গ দেশের কথাই মনে করত যে কষ্ট হতো। এসব তো মহারাজ আপনারই হওয়ার কথা ছিল, ওই গুজরাট তো আসলে আপনারই রাজত্বের মধ্যে পড়ে, কালু রাজা তো আপনারই প্রজা, তার তো আজ আপনারই সিংহাসনের নিচে বসে আপনার পাটি বেদার কথা ছিল, অথচ আজ তারই বসানো নগরের এত বারবারন্ত, আর আপনার কলিঙ্গ বানের জলে ভেসে গেল।
ঠিক ঠিক বলেছ, কাল কিন্তু গুজরাট নগর পত্তন করেছে তাতেও আমি কিছু বলতাম না। সে সামন্ত হয়ে আমার বশ্যতা স্বীকার করতে পারত, তাও সে করল না। আমার এত বড় বিপদে উঁকি মেরেও দেখল না পড়শি হিসেবে, ওকে শায়স্তা করতেই হবে।
আমিও সেই কথাই বলি মহারাজ, আপনি গুজরাট আক্রমণ করুন। একথা ঠিক যে কালকেতু মহাবীর, শত্রুর সামনে প্রচণ্ড সাহসী, তার গায়ে গন্ডারের মতো জোর, যে কোন রকম অস্ত্র তার হাতে কথা বলে, কিন্তু সে মানুষটা আসলে বোকা, সংসারের প্যাঁচ পয়জার তেমন বুঝেই নেই। আসল ধরিবাজ হচ্ছে ওর বউ, ওই ফুল্লরা। কালুর লোকজনও ভালোই আছে, তবে আপনার বিরাট সৈন্যবাহিনীর সামনে সেসব কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, প্রজারা ওকে খুব ভালোবাসে বটে, কিন্তু যুদ্ধ লাগলে আর ওই চাষা ভুষো বণিক ব্যাপারীদের ভালোবাসা দিয়ে তার কি ঘন্টাটা হবে? ভালোবাসা দিয়ে তো আর শত্রুর গলা কাটা যায় না।
বেশ, তুমি আমার কাজ অনেকটাই সহজ করে দিলে। আমার সেনাপতি যা পারেনি তুমি সেই কাজ পেরেছ। কালকেতুর হাড়ির খবর আমাকে এনে দিয়েছ, আমি এখনই গুজরাটে গুপ্তচর পাঠাচ্ছি। সে পাকা খবর নিয়ে এলেই যুদ্ধ শুরু হবে। কালকেতু সাধের গুজরাট আমি লণ্ডভণ্ড করে দেব। কলিঙ্গ রাজে গুপ্তচর ফিরে এলো গুজরাট রাজ্য আর কালকেতু রাজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে। তার মতে গুজরাটের সমৃদ্ধির কোনো তুলনাই হয় না। কলিঙ্গ রাজের মুখ রাগে কালো হয়ে গেল।
সৈন্য সাজাতে বলো, কালই গুজরাটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব। কালকেতু ব্যাধে বামন হয়ে চার ধরার শখ আমি খুঁচিয়ে দেব।
সারা কলিঙ্গ রাজ্যে সাড়া পড়ে গেল, তুরি ভেরি শিঙা দামামা বেজে উঠল, অস্ত্রের ঝনঝনানিতে কান পাতা যায় না, হাতি ঘোড়া রথ সৈন্য সাজতে লাগল বিপুল উৎসাহে। কলিঙ্গরাজের প্রধান সেনাপতিরা বীরশল্য, ভীম মল্ল, ওমর গাজী, রণাগল খাঁ, মহাকোটাল রাঘব ঘোষাল চললেন 36,000 সেনা নিয়ে। তাদের মধ্যে খড়গধারী পাইক আর লাঠিয়াল থেকে শুরু করে ধনুর্ধারী যবন কিরাত পর্যন্ত সব জাতির মানুষ আছে। মহাশোরগোল তুলে, পায়ের তাপে মাটি কাঁপিয়ে, ধুলোয় আকাশ অন্ধকার করে দিয়ে সমুদ্র স্রোতের মতো কলিঙ্গ সেনা ছুটে চলল গুজরাট জয় করতে। তাদের সবার আগে নিশান উড়িয়ে চলেছে রাজহস্তি। তার পিঠের উপর সোনালি হাওদায় বিরাজ করছেন স্বয়ং কলিঙ্গরাজ আর ভারদত্ত। ভারদত্ত, কালকে তোকে যদি ধরে দিতে পারো তবে তোমায় আমি সোনায় মুড়ে দেব, তুমি হবে আমার মহামণ্ডল। আর যদি না পারো তবে জ্যান্ত তোমার চামড়া ছাড়িয়ে নেব।
মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, কালকেতুকে যদি ধরে এনে আপনার পায়ের সামনে না ফেলেছি তবে আমি হরিদত্তের বেটা, জয় দত্তের নাতি, ভরদত্ত নই।
জয় কলিঙ্গরাজের জয়!
রাজ যে গুজরাট আক্রমণ করতে আসতে পারেন এ কথা কালকেতুর স্বপ্নেও উদয় হয়নি। সে মা চণ্ডিকার উপর সব ভার ছেড়ে দিয়ে নিজের মনে গুজরাটের শাসন কার্য নিয়ে ব্যস্ত ছিল। কলিঙ্গ সেনা যখন তার দুয়ারে উপস্থিত হল তখন সে নিবিষ্ট মনে পাশা খেলছিল। দাসের মুখে খবর পেয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তখনই ছুটে ছাদে উঠে গেল পরিস্থিতিটা বুঝে নিতে। সে এক অদ্ভুত দম বন্ধ করা ভয়ঙ্কর দৃশ্য মহারাজ। রাঙা মেঘে আকাশ ছেয়ে রয়েছে আর সেই আগুন বরণ আকাশের নিচে গুজরাট নগরের চারদিক বেড় দিয়ে ঘিরে রয়েছে সমুদ্র সমান কলিঙ্গ সেনা। যেদিকেই দেখা যায় ঠিক ঠিক করছে মানুষ, হাতি, ঘোড়া, রথ, কামান। নগরের চার প্রধান প্রবেশ পথ আগলে পাহারা দিচ্ছেন কলিঙ্গরাজের চার মহারথী সেনাপতি। আর ওই দূরে দেখা যাচ্ছে কলিঙ্গরাজের শিবির। এ দৃশ্য দেখলে অন্য যে কেউ হয়তো ভয় পেয়ে যেত, কিন্তু কালকেতু ভয় পেল না। ইতিমধ্যে ফুল্লরা উঠে এসেছে ছাদে।
এখন কি হবে?
ভয় পাস না ফুল্লরা, ভয় পেলে আর যুদ্ধে জিততা যায় না।
ব্যাড ছিলাম, ভালো ছিলাম, জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, কিন্তু এমন পুরানি ভয় তো ছিল কেন? আমি বলি কি, এখনো সময় আছে, চল আমরা কলিঙ্গরাজের শরণ নিই, নইলে এই গোটা রাজ্য একেবারে ঝাড়খাড় হয়ে যাবে।
তুই পাগল হলি নাকি? আমি ধর্মকেতু বেধের ছেলে কালকেতু। তোমাকে মা চণ্ডী আশীর্বাদ করেছেন আমি মাথা নোয়াবো কলিঙ্গরাজের কাছে? কখনো না। বিপদ যখন সামনে উপস্থিত তখন লড়াই করতেই হবে। সত্য হ ফুল্লরা, মা চণ্ডীর শপথ, মরার আগে আমি মরব না।
ফুল্লরা কালকেতুকে রণসাজ পরিয়ে দিল, তার পরিধানে রাঙা ধুতি মালকুঁচা ইঁটে পরা, গায়ে লোহার বর্ম, মাথায় ধুলো দিয়ে ফাঁপিয়ে তোলা ঝাঁকড়া চুলে সোনার শিরস্ত্রাণ, তার পিঠে তীর ধনুক, কাঁধে মহিষ চর্মের ঢাল, কোমরের দুপাশে ঝুলছে দুটি ধারালো তলোয়ার, দেবী চণ্ডিকার প্রসাদী ফুল মাথায় ছোঁয়ালো কালকেতু। ভীষণ রাগে তার সর্বাঙ্গ তখন কাঁপছে। তার রক্তাভ চোখের দিকে তাকিয়ে ফুল্লরার ভয় করতে লাগল। হে যেন কালকেতু না, স্বয়ং যুদ্ধের দেবতা মঙ্গলই মরতে নেমে এসেছেন। কালকেতু ডাকে সহস্র পাইক লাঠিয়াল জড়ো হল প্রাসাদের উঠোনে। তাদের হাতে মল্লম, সর্গি, তলোয়ার, মাসের লাঠি, মুগুর, ধনুর্বাণ। ত্রিভুবনে কাউকে তারা ভয় করে না, কালকেতুর কথায় তারা প্রাণ দিতে পারে। তাদের ডেকে কালকেতু বলল,
ভাই সব, আজ আমাদের চরম পরীক্ষার দিন। কলিঙ্গরাজ শুধু আমাকে বন্দী করতে আসেনি, এসেছে আমাদের সবার সাধের গুজরাট নগরকে মাটিতে মিশিয়ে দিতে। আর তার সঙ্গে আছে ও শয়তান ভাড়ু দত্ত, যে আমাদের সোনার গুজরাটকে নরক করে তুলতে চেয়েছিল। এই নগরের সঙ্গে জড়িয়ে আছে আমাদের সবার অনেক স্বপ্ন, জড়িয়ে আছে মা চণ্ডিকার আশীর্বাদ। এসো এসো ভাইয়ারা, আমরা প্রতিজ্ঞা করি, আজ আমাদের সর্বস্ব পণ করে গুজরাটকে রক্ষা করব, তাতে যদি প্রাণ যায় তো যাক। জয় গুজরাটের জয়, জয় মা চণ্ডীর জয়, বলো সবে জয় গুজরাটের জয়, জয় মা চণ্ডীর জয়, জয় গুজরাটের জয়।
বাইক সৈন্যদের নিয়ে নগরের দ্বারের দিকে উন্মত্ত বেগে ছুটে চলল শাপভ্রষ্ট দেবপুত্র ব্যাধ রাজা কালকেতু। আর ঠিক সেই সময় কৈলাসবাসিনী দেবী ভবানীর মুখে উচ্চারিত হল আশীর্বাদ বাক্য,
তোমার ভয় নেই কালকেতু, আজকের যুদ্ধে তুমি হবে অজেয়। আমার আশীর্বাদে তোমার অঙ্গে আজ অধিষ্ঠান করবেন মৃত্যু স্বয়ং, তোমার বাণের মুখে বিরাজ করবেন যমরাজ নিজে, তোমার দুই হাতে আসন নেবেন চণ্ড ভৈরব ও উন্মত্ত ভৈরব, আর তোমার রণহুঙ্কারে থাকবেন সর্পরাজ শেষ নাগ। আমার অনুচরেরা তোমাকে অদৃশ্যভাবে ঘিরে থেকে তোমার হয়ে যুদ্ধ করবে, যাও বিজয়ী হও।
গুজরাট নগরে সেদিন যে যুদ্ধ শুরু হল তার তুলনা একমাত্র রামায়ণ মহাভারতেই পাওয়া যায়। মহারাজ, প্রকাণ্ড কলিঙ্গ সেনার উপর সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়ল কালকেতু। কলিঙ্গ সেনা কিছুতেই তার পরাক্রমের সঙ্গে হেঁটে উঠতে পারে না। তার তলোয়ারের এক আঘাতে 10 জন করে শত্রু মরে, রক্তের বন্যা হয়ে গেল গুজরাট নগরীর চার দুয়ারে।
বৃষ্টি করে বেরো মেঘ যেন বর্ষে বেরো, ঘন বয়ে রুদিরেরো ভেড়া, সে কালো কেতুর বলে যুধে দানা রণস্থলে ফুলোটি পালোটি দেয় হানা। কাটো কাটো পরাক্রম বীরের নাহি দুটে, অম্বিকার বড় পায় বীরের পাঠানো কায় শেল টাঙ্গি অস্ত্র নাহি দুটে। বীর রাজ সেনা মিলিয়া যোগিনী
কালকেতুর সঙ্গে প্রথম লড়াই করতে এসেছিল কলিঙ্গের সেনাপতি ভীম মল্ল। তার সেনারা কালকেতুর দিকে হাজার তীর বল্লম ছোঁড়ার পরেও যখন দেবীর আশীর্বাদে কালকেতুর এক বিন্দু রক্ত ঝরল না, তখন ভীম মল্ল রাগে উন্মাদ হয়ে খোলা তরবারি হাতে ছুটে এসেছিল কালকেতুকে মারবে বলে। কালকেতু শাল খুঁটির মতো হাত বাড়িয়ে তার টুটি টিপে শূন্যে তুলে ধরেছিল। সেই কঠিন হাতের পেছনে শূন্যে প্রাণ বেরিয়ে গিয়েছিল ভীম মল্লের। বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু দেখে সেনাপতি ওমর গাজী আর ঠিক থাকতে পারল না। বাক্স ভোর সওয়ারকে নিয়ে কালকেতুকে ঘিরে ফেলল সে, কিন্তু আজ কালকেতু যেন দেবীর বাহন সিংহে পরিণত হয়েছে। সে হুঙ্কার ছেড়ে খোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল ওমর গাজীর উপর। পলক ফেলার আগে গাজীর শরীর উপর থেকে নিচ পর্যন্ত দুফালি হয়ে গেল। দেবীর যোগিনীরা ততক্ষণে গাজীর সৈন্যদের মুন্ড নিয়ে মালা গাঁথতে ব্যস্ত হয়ে পড়েছে। বিপদ বুঝে এবার কালকেতুর মহড়ানিতে এগিয়ে এলো একসঙ্গে তিন সেনাপতি, রাঘব ঘোষাল, বীর শল্য আর রণাগল খাঁ। তাতেও কি ভীম পরাক্রম কালকেতুকে আটকানো যায়? তার সঙ্গে যে আজ রয়েছে স্বয়ং জগৎ সংহারিণী আন্তাশক্তির অদৃশ্য সেনাবাহিনী, কলিঙ্গ সেনার মধ্যে আতঙ্কের ছায়া পড়ল। কালকেতু যে এমন রাক্ষসের মতো যুদ্ধ করতে পারে তা তাদের জানা ছিল না। মহারাজ, লোকটা যেন একই সঙ্গে দশ জায়গায় উপস্থিত থেকে যুদ্ধ করছে। তাছাড়া থেকে থেকে তাদের হাতি ঘোড়া এমন কমে যাচ্ছে কেন, তাদের রথগুলো এমন উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ছে কেন, এইসব তারা বুঝতে পারছিল না। আর এত গাছ পাথরই বা কোথা থেকে উড়ে আসছে? আর আকাশ বাতাস জুড়ে এমন অপার্থিব অশরীরী খলখল হাসি বা হাসছে কারা? কালকেতু কি তবে মানুষ নয়? তারা ধীরে ধীরে লড়াই করার সাহস হারিয়ে ফেলতে লাগল। তখন লৌহ বর্মে ঢাকা সুরে কাঁটা বসানো লোহার মুগুর ধরা হাতিতে চড়ে এগিয়ে এসে হাঁক দিল রণাগল খাঁ।
ওরে কালু, ভুলে যাস না তুই কলিঙ্গ রাজেরই প্রজা, এখনো সময় আছে, ধরা দে, অপরাধ স্বীকার করে ক্ষমা চা। মহারাজ তোর প্রাণটা অন্তত কেড়ে নেবেন না।
তোমার কথার উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজন দেখি না রণাগল খাঁ। তুমি তো কলিঙ্গ রাজ্যের চাকর, আমায় সায়স্তা করতে এসেছ তুমি? ভালোয় ভালোয় নিজের প্রাণটা বাঁচিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও।
রাগে অন্ধ হয়ে কালকেতুর দিকে হাতি ছুটিয়ে দিল রণাগল খাঁ। কালকেতু অস্ত্র ফেলে দিয়ে বাতাসের বেগে ছুটে গিয়ে লৌহ শিকলের মতো দুই হাতের মুঠোয় চেপে ধরল রণহস্তির সুমুর। পরক্ষণে এক হ্যাঁচকা টানে সেই সুমুর ছিঁড়ে চলে এল কালকেতুর হাতে। হাতির মুখ থেকে ফিনকি দিয়ে রক্তের ফোয়ারা ছুটে গিয়ে কালকেতুকে স্নান করিয়ে দিল। গগন ভেদি বৃংহন করে ভাঙা পর্বত শৃঙ্গের মতো মাটিতে আছড়ে পড়ল সেই প্রকাণ্ড হাতি। হতচকিত রণাগল খাঁ হাতির তলায় চাপা পড়েছে। তাকে টু শব্দটিও করতে না দিয়ে কালকেতু হাতির সুরে ধরা কাঁটা বসানো লোহার মুগুরটা সজোরে নামিয়ে আনল রণাগল খাঁর ঠিক ব্রহ্মথাল। খুলি ফুটি ফাটা হয়ে যুদ্ধক্ষেত্রের মাটিতে ছড়িয়ে পড়ল রণাগল খাঁর ঘিলু। এই দৃশ্য দেখে ভয়ে প্রাণ উড়ে গেল বাকি কলিঙ্গ সেনার। তার শিবির থেকে কলিঙ্গরাজ দেখলেন বাজ পাখির সামনে থেকে চড়াইয়ের ঝাঁক যেমন করে পালায়, তেমনি ভয়ে দিব্যিদিক জ্ঞান শূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে তাঁর সেনারা। সেনাপতি বীর শল্য আর রাঘব ঘোষাল অনেক চেষ্টা করেও তাদের ধরে রাখতে পারছেন না। আর যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে রক্তে সর্বাঙ্গ ভেজা ভীমকায় কালকেতু। মনে হয় যেন জমালয় থেকে সাক্ষাৎ সমন আবির্ভূত হয়েছে। সারা আকাশ রক্তের রঙে রাঙিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। রক্তবধূলির অন্ধকার আরো গাঢ়তর করে তুলে যুদ্ধক্ষেত্রে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে শকুন। কলিঙ্গ সেনা রক্ত মাংসে আজ তাদের মহাভোজ হবে। প্রবল আক্রোশে কলিঙ্গরাজ তার হাতে ধরা স্ফটিকের পান পাত্রটা ছুঁড়ে ভেঙেই ফেললেন।
কালকেতু, এত বড় বীর তুমি, আমার সব শূন্য নিকেশ করবে ভেবেছ? আচ্ছা বেশ, আমিও দেখব কত দূর তোমার দৌড়। আজ আর সময় নেই, কিন্তু কাল আবার যুদ্ধ হবে, তখন তোমার সব জারি জুরি ভাঙব। ভারু দত্ত কি বলেছ মনে আছে তো?
মনে আছে মহারাজ, আমি নিজে কাল মহাকোটাল রাঘব ঘোষালের সঙ্গে যুদ্ধে যাব। কাল যদি কালকেতুকে ধরে আনতে না পারি, তবে আপনি জ্যান্ত আমার চামড়া ছাড়েন।
দিনের শেষ হয়েছে কিন্তু যুদ্ধের নয়। কালকেতু প্রাসাদে তাই সারা রাত সাজো সাজো রব। কামারেরা তলোয়ারে আর তীরের ফলায় নতুন করে শান দিচ্ছে। আস্তাবলে ঘোড়াতে ডলাই মলাই করে দিচ্ছে সহিষের দল। কালকেতু নিজে ঘুরে ঘুরে তদারক করছিল। আহত পাইকলাঠিয়ালদের যোগ্য শুশ্রূষা হচ্ছে তো? হাতি ঘোড়ারা ঠিকঠাক দানা পানি পেয়েছে তো? কালকের জন্য সর্কি বল্লম লাঠি যথেষ্ট মজুদ আছে তো? নগরশুদ্ধ সবাই বুঝতে পারছে যে আজকের যুদ্ধে নাস্তানবুদ হলেও কাল কলিঙ্গরাজ মরণ কামড় দেবেন। কিন্তু আজকের যুদ্ধের পর নগরের সবার উৎসাহ তুঙ্গে। কালকেতুর পরাক্রমকে সবাই অলৌকিক বলে মেনে নিয়েছে। স্বয়ং দেবী যে গুজরাটবাসীর পক্ষ নিয়ে নিজের বিভূতি দেখিয়েছেন তাতে কারুর কোনো সন্দেহ নেই। এই মোক্ষম সময়ে শুরু হল আর এক নাটক। ফুল্লরা শটান কালকেতুর কাছে গিয়ে বলল,
কাল তুই কোনো মতেই যুদ্ধে যেতে পারবি নাই।
কি পাগলের মতো কথা বলছিস?
কাল যুদ্ধ হবে। আজকের যুদ্ধে কলিঙ্গরাজের কোমর ভেঙে গেছে, কাল তাকে বধ করতেই হবে।
কেউ তোকে মাথার দিব্যি দেয়নি কলিঙ্গরাজকে হারাতে হবে বলে। এসব যুদ্ধ আমার ভালো লাগে না। আমার মাথা খা, কাল তো যুদ্ধ করিস না।
যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো ফুল্লরা।
যা ঘরে যা।
ওই আমার কথা তো শুন। আমরা হাজার হলেও সামান্য মুনিষী, আর যে রাজা রানী হয়েছি সে কি বল মা অভয়ের কৃপায়। আমরা লোকজনকে নিয়ে মিলে মিশে থাকতে জানি। ও কলিঙ্গরাজ যুদ্ধবাজ লোক, হাত সে হেরে গেছে, কাল দ্বিগুণ রোষে আমাদের টুটি টুটি পেয়ে ধরবে। সে চাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আমরা যে ছোট। তাই বলছি কাল তো যুদ্ধ করিস নি লক্ষ্মীটি।
ফুল্লরা, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আজ আমার মনে হচ্ছিল যেন আমার উপর কোন দত্তি দানা ভর করিয়াছে, আর মা নিজে নিশ্চয় আমাদের সাথে থেকে যুদ্ধ করছিলেন, না হলে কলিঙ্গের সেনাবাহিনী ওরকম ছত্রভঙ্গ হয়ে যেত না। এরপরও যদি কাল যুদ্ধ না করি, যদি কলিঙ্গকে ছেড়ে দিই, তবে সবাই কি বলবে?
কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। কাল যুদ্ধে গেলে ওরা তোকে ছেড়ে কোথা বলবে না। আমার কাছে সুবার উপরে তো কাল আমি তোকে কোনো মতেই যুদ্ধে যেতে দেব ক্লাই না, কোনো মতে না।
ফুল্লরা, তোর আমার উপর একটুও ভরসা নাই।
শুন, এই বিশ্ব সংসারে আমি সবচেয়ে বেশি ভরসা করি যে মানুষ তোকে, সে হলি তুই। সেই জন্যই তো তোকে বাঁচাতে চাইছি। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি নিয়ে? আমার কথা তো শোন।
কালকে তো একটু থমকে গেল, এভাবে তো সে ভাবেনি। ফুল্লরার থমথমে মুখ আর জল টল টল চোখের দিকে তাকিয়ে তার মনটা যেন কেমন হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল রামায়ণের কথা। বালি সুগ্রীবের যুদ্ধের প্রথম দিন ভীষণ লড়াইয়ে জিতেছিলেন বালি। সেই রাতে সবাই মতগর্বে টৈটম্বুর বালিকে অভিনন্দন জানিয়েছিল। কেবলমাত্র একজন তাকে পরের দিন আবার লড়াইয়ে না যাওয়ার স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, তিনি তার নিজের স্ত্রী তারা। বালি কান দেননি তারার কথায়। ফল কি হয়েছিল তা তো সবাই জানে মহারাজ। পরের দিন রামচন্দ্রের তীর বালির প্রাণ নিয়ে বেরিয়ে গিয়েছিল। তাহলে কালকে তুরকি ফুল্লরার কথাই শোনা উচিত। ফুল্লরার জন্য গুজরাট রাজ্যের স্বার্থে তার বেঁচে থাকা খুব দরকার। তাছাড়া প্রাণের মায়া কার নেই মহারাজ?
তাতে কি করতে বলিস আমায়? প্রাণ যদি বাঁচে তবে তাই করব।
আমি যা বলবো তাই করবি তো? তবে আয়, আয় আমার সঙ্গে।
কালকেতু ঘোষণা করে দিল যে আগামীকাল যুদ্ধ স্থগিত থাকবে। তার লোকেরা অবাক হল, মুষড়ে পড়ল, কিন্তু রাজার কথার প্রতিবাদ করল না কেউ। শুধু মা কৈলাসবাসিনীর মুখে ফুটে উঠল ব্যথাতুর হাসি।
ভরসা রাখতে পারলে না কালকে তু? নিজের উপরও না, আমার উপরও না। বেশ, আমার আশীর্বাদ আমি ফিরিয়ে নিলাম। আবার যেদিন মনে প্রাণে আমাকে ডাকবে সেদিনই পাবে।
ভোর হতে না হতে ভাণু দত্তকে পাশে নিয়ে সসৈন্যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন মহাকোটাল রাঘব ঘোষাল, এবং এসেই হাঁ হয়ে গেলেন। কোথায় কালকেতু, কোথায় তার লোকজন? চতুর্দিক খাঁ খাঁ করছে। হাট করে খোলা ফটক দিয়ে দুরু দুরু বুকে পা টিপে টিপে বিনা বাধায় নগরে ঢুকে পড়লেন কোটাল।
ব্যাপারটা ভালো ঠেকছে না হে দত্ত, এ আবার কালুর নতুন কোনো চাল নয় তো? কাল যা খেল দেখালো বেটা।
কোটাল মশাই, আমি একটু এগিয়ে গিয়ে ব্যাপারটা আজ করে আসি।
খেপেছ নাকি? তুমি নিরস্ত্র লোক, শত্রুপুরীতে ঢুকবে বললেই হলো, আর তোমাকে ঢুকতে দেবেই বা কেন?
ওরে বাবু, অস্ত্র থাকলেই যদি সব হতো তাহলে কালকে তোমরা লেজে গোবরে হলে কেন? মানুষের সবচেয়ে বড় অস্ত্র কি জানো? এই যে ঘাড়ের ওপর যেটা দেখছো, এই এটা, এটার জোরেই আমি শত্রুপুরীতে ঢুকব, আর কালু রাজাকে নিয়ে বেরিয়েও আসব। তোমায় যেটা বলছি শোনো, আমার সঙ্গে পান সুপুরি হাতে একজন ব্রাহ্মণকে দাও, আর তোমরা ঠিক রাজপ্রাসাদের বাইরে লুকিয়ে অপেক্ষা করো, আমার ডাক শুনলেই দৌড়ে আসবে। এই দেরি যেন না হয়। হ্যাঁ,
যে কথা সেই কাজ। ভাঁড়ু দত্ত আর ব্রাহ্মণ এগুলো রাজপুরীর দিকে। সাতমহলা রাজপুরীতে বিরাজ করছে অপার্থিব নৈঃশব্দ। হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া, এমনকি বন্ধ জানলা দরজার পিছনে মানুষও আছে, কিন্তু কেউ টুম শব্দটিও করছে না ভাঁড়ু দত্তকে দেখে। অবাক ভাঁড়ু দত্ত মহলের পর মহল পেরিয়ে শেষে হাজির হল রাজবাড়ির একদম ভিতরের উঠোনে। উঠোনের ধার ঘেঁষে একপাশে প্রকাণ্ড ধানের গোলাঘর, প্রশস্ত অঙ্গন জুড়ে লক্ষ্মীর পায়ের আলপনা আঁকা। ভাঁড়ু দেখল সেই আলপনারই মাঝখানে শুকিয়ে যাওয়া পদ্ম ফুলের মতো বসে আছে ফুল্লরা। ভাঁড়ুকে দেখেই সে ছিলা ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠল।
ভাঁড়ু দত্ত, তুমি এখানে কি করে এলে?
ভয় পেলে নাকি খুড়ি? ভাঁড়ু দত্তকে ভয় কি, সে তো তোমাদের আপনজন গো। খুড়ো কোথায়?
তুমি কত আপনার জন সে জানা আছে, আবার কি মতলব নিয়ে এসেছো কি জানে? ভালো ভালো দিদি হবে না লোক ডাকবো।
দাঁড়িয়ে দিচ্ছ খুড়ি, আমাকে বিশ্বাস হচ্ছে না। আমার কপালটাই এরকম, আমি চিরকাল তোমাদেরই ভালো চেয়ে এলাম, অথচ তোমরা আমায় বরাবর ভুল বুঝে গেলে। দেখো দেখো দেখো, আমার সঙ্গে লোক লস্করও নেই আর কোনো অস্ত্রও নেই আমার কাছে। আমি এসেছি খুড়োর উপকার করতে। তা খুড়ো কই?
কি উপকার? আর তোমার সঙ্গে ওই বামুনের হাতে পান সুপুরি কেন?
সেই কথাই তো বলতে চাইছি। শোনো খুড়ি, কলিঙ্গরাজ আমাকে খুব গণ্যমান্য করেন। তিনি মানুষটাই একটু রাগী বটে, কিন্তু বড় ভালো মন তার। খুড়ো, তেনার পূজা হয়েও তেনাকে কিছু না বলে নগর বসিয়েছে, এতেই তিনি চটে উঠে তোমাদের আক্রমণ করেছেন, এর বেশি কিছু না। রাজনীতিতে এমন হয়েই থাকে। তা এখন আমি উপস্থিত হয়েছি, ব্যাস সব বলবো শেষ। কলিঙ্গরাজ খুড়োকে চেনেন না, খুড়োর ব্যাপারে কিছু জানতেন না, আমি সব খুলে বলেছি। বলেছি খুড়ো আমাদের কেমন ভালো লোক, কত ন্যায় ধর্ম পরায়ণ, কত বড় বীর, প্রজাদের মা বাপ। এমনি এমনি কি মা চণ্ডী খুড়োকে কৃপা করেছেন? মহারাজ তো সেসব কথা শুনে একেবারে গলের জল।
সব মিথ্যা কথা, তোমার একটু কথাও আমি বিশ্বাস করিলাই।
এই দেখো এখনো অবিশ্বাস করে।
আরে শুধু আমার কথায় রাজা বিশ্বাস করেছেন নাকি? কাল তিনি নিজে চোখে যুদ্ধে খুড়োর বিক্রম দেখলেন, যে দেখে আমায় বললেন,
তুমি ঠিকই বলেছিলে দত্ত, এত বড় বীরের রাজ্য আক্রমণ করে আমি ভুল করে ফেলেছি। তুমি কালই তার কাছে গিয়ে সন্ধি প্রস্তাব দাও, তাকে সসম্মানে আমার শিবিরে নিয়ে আসার ভার তোমাকে দিলাম।
আমিও তাই সকাল হতেই এসে বলেছি।
ওই দেখো ওই 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 দেখো, ইয়ে বামুন ঠাকুরের হাতে পান সুপুরি, এবার বুঝলে তো, বিশ্বাস করলে?
এবার তো অন্তত খুড়োকে ডেকে দাও।
ফুল্লরার মনে দোলাচল শুরু হল। ভাঁড়ু দত্তকে তার কোনোদিনই বিশ্বাস হয় না, কিন্তু এও তো ঠিক যে আজ সে নিরস্ত্র হয়ে এসেছে, আর কলিঙ্গ সেনার কোনো সাড়া শব্দও তো পাওয়া যাচ্ছে না। তবে কি ভাঁড়ু দত্ত সত্যি বলছে? ভাঁড়ু দত্ত কি আদৌ সত্যি কথা বলতে পারে?
ব্যাপারটা কি বলতো খুড়ি, তুমি খুড়োকে কোথাও লুকিয়ে রেখেছো নাকি?
না না, কাল কিন্তু মহাবীর, সে কি কলিঙ্গরাজকে ভয় পায় নাকি যে লুকিয়ে পড়বে?
তবে তাকে তোমার আঁচলের তলা থেকে বার করে দাও না। খুড়ো, ও খুড়ো, কোথায় গেলে গো? বলি সেই কখন থেকে ডাকছি, দেখো কলিঙ্গরাজ তোমার বন্ধু হতে চান বলে আমায় পাঠিয়েছেন।
ফুল্লরা ধন্দে পড়ে ইতিউতি চাইতে লাগল। পলকের জন্য তার দৃষ্টি ঘুরে এলো উঠোন ধারের ধানের গোলা ঘরের দিক থেকে, আর ঠিক এইটাই ভানু দত্তের তীক্ষ্ণ চোখ এড়াল না। সে কালকেতুকে ডাকতে ডাকতে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকল ওই গোলা ঘরের দিকে।
খুড়ো, আরে গো খুড়ো,
তুমি গোলার কাছ থেকে সরবে লাই রামদার ঘায়ে তোমার মুন্ডু দু ফাট করিয়ে দেব।
ভানু দত্ত চমকে উঠল। ফুল্লরা লাফিয়ে উঠে হাতে তুলে নিয়েছে একটা ঝকঝকে রামদা। এক মুহূর্তে সে যেন রানী থেকে আবার ভয় ডরহীন ব্যাধিনীতে পরিণত হয়েছে। রণরঙ্গিনী মূর্তি ধরে সে ছুটে এলো ভানু দত্তের দিকে। স্বভাব ভীতু ভানু দত্তের প্রাণ উড়ে গেল মহারাজ। সে পরিমরি করে পালাতে গিয়ে নিজেরই ধুতির লম্বা কুঁচায় পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। ঠিক তখনই দুটো ব্যাপার ঘটল। এক, উঠোনের পাঁচিলের ওদিকে কাদের যেন প্রবল শোরগোল শোনা গেল, আর দুই, এক ঝটকায় গোলা ঘরের দরজা খুলে দিয়ে উঁকি মারল একটা উদ্বিগ্ন মুখ। কালকেতু।
কোথায় মশাই? কালকেতুকে পেয়ে গেছি, পেয়ে গেছি।
মুহূর্তের মধ্যে পাঁচিল টপকে উঠোনের মধ্যে লাফিয়ে পড়লেন রাঘব প্রসাদ, তার হাতে তরোয়াল। হতচকিত কালকেতুর চোখের সামনে দেখতে দেখতে উঠোন ভরে গেল অস্ত্রধারী কলিঙ্গ সৈন্যে। ফুলডরার হাত থেকে রামদা খসে পড়ল। টুকরে কেঁদে উঠল সে।
ছল করিয়ে আমাকে বন্দি করবি? এত সাহস কাল শিক্ষা হয় নাই? আর তবে
কালকেতু হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ল সৈন্যদের উপর, কিন্তু তার মুখের কথা মুখেই মিলিয়ে গেল। শিলাবৃষ্টির মতো অনবরত তার উপর এসে পড়তে লাগল শত্রু সৈন্যের মার। চোখে অন্ধকার দেখল কালকেতু। কি, কোথায় গেল গতকালকের সেই মত্ত হাতির বল? কালকেতু হাত পা নাড়াতেই পারছে না, তার চোখে মুখে কাল ছিটে পড়ে যাচ্ছে। সৈন্যেরা হাতি বাঁধার মোটা শিকল দিয়ে বেঁধে ফেলছে তার হাত পা। দেবী অভয়া কি তবে তাকে ত্যাগ করলেন? কালকেতুর চোখে জল এসে গেল। ফুল্লরা ততক্ষণে রাঘব ঘোষালের পায়ে লুটিয়ে পড়েছে।
আমাকে গুজরাট থেকে তাড়ানোর সময় বলেছিল যে একদিন আমার অধীন আসবে।
ভালো দত্ত, তুমি যেদিন সব হারিয়ে এ রাজ্যে এসেছিলে সেদিন আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, আজ তুমি সেই আমাকেই ধরিয়ে দিলে। মা চণ্ডিকা তোমার বিচার করবেন।
ফুল্লরার কান্না কাটিতে কোটালের মন বুঝি একটু নরম হয়েছিল। তিনি ধমক দিয়ে ভাঁড়ু দত্তকে চুপ করালেন। তারপর কালকেতুকে হাত পা বেঁধে নিয়ে এলেন কলিঙ্গ শিবিরে। কলিঙ্গরাজ আনন্দে অট্টহাস্য করে উঠলেন।
সাবাস সাবাস ভাঁড়ু দত্ত, সাবাস! তোমার বুদ্ধির জবাব নেই। এই সোনার হার আমি তোমায় দিলাম। এই কে আছিস? শিবির তুলতে বল, আজই কলিঙ্গের পথে রওনা দেব, সেখানেই কালকেতুর বিচার হবে।
গুজরাট নগরে কান্নার রোল উঠল। ফুল্লরা অন্ন জল ত্যাগ করে মা চণ্ডীর মন্দিরে হত্যে দিয়ে পড়ল। কলিঙ্গরাজের সভা আজ লোকে লোকারণ্য, আজ কালকেতুর বিচার হবে। পাত্র মিত্র সবাই যে যার আসন নিয়েছে, লাল মকমলে মোড়া সিংহাসনে রাগে চোখ লাল করে বসে আছেন কলিঙ্গরাজ। তিনি ভুলতে পারছেন না যে তাঁর সেনা দলের প্রায় অর্ধেক সৈন্য বেঘোরে প্রাণ দিয়েছে এই কালকেতুর হাতে। তার মাথায় শ্বেত ছত্র, দুপাশে দুই দাসী চামড় ঢোলাচ্ছে, পেয়াদারা হাতে পায়ে লোহার বেড়ি পরানো কালকেতুকে উপস্থিত করল কলিঙ্গরাজের সামনে। তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা বোঝাই যায়, কিন্তু তাও তার শির দাঁড়া সোজা, মাথা উঁচু, খড়ো চোখে সিংহের দৃষ্টি।
তুই আসামি, আসামিকে নিজের মুখে নিজের পরিচয় দিতে হয়। কি নাম তোর? পিতার নাম কি? কোন দেশের কোন গ্রামে তোর বাস?
আমার নাম কালকেতু, জাতিতে ব্যাদ। আমার পিতার নাম ধর্মকেতু, নিবাস গুজরাট নগর, দেশ চণ্ডীপুর।
বটে, চণ্ডীপুর, চণ্ডীপুর কলিঙ্গ রাজ্য নয়, তা বাপু কালকেতু এই চণ্ডীপুর দেশের রাজাকে? অধিকারী মহাপাত্র কেউ আছে নাকি? সবাই তোর মতোই ভুঁইফোর।
শুনেছিলাম তুমি মায়ের খুব বড় ভক্ত। চণ্ডীপুরের রাজার নাম জানো না? সে রাজা জগৎপতি বিশ্বনাথ মহেশ্বর শিব শম্ভু, যিনি ত্রিভুবন অধিকার করিয়াছেন, সেই আদ্যা শক্তি দেবী চণ্ডিকা সে রাজ্যের অধিকারী। আমি তো সেই রাজ্যের সামান্য মহাপাত্র মাত্র, অধিকারীর তেজেই আমার তেজ।
থাম, আমার ভয়ে যুদ্ধ না করে ইঁদুরের মতো ধানের কোলায় লুকিয়ে বসেছিলি, তুই আবার তেজের কথা বলিস কোন মুখে? তোর রাজা আমি। আমাকে না জানিয়ে বন কেটে গুজরাট নগর বসিয়ে তুই অপরাধ করেছিস, তার শাস্তি তুই পাবি।
তুমি মিছাই আমার উপর রাগ করছ রাজা। আমি তো রাজা হতে চাই নাই, মা অভয়া আমাকে দর্শন দিয়ে তাঁর ইচ্ছা জানাইয়েছিলেন। মায়ের ইচ্ছা কি আমি অমান্য করতে পারি?
মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা? তুই ব্যাটা নিজ ব্যাট, বনে বনে পশু মেরে খাস, মন্ত্রতন্ত্র কিছুই জানিস না, মায়েরার খেয়ে দেয় কাজ নেই, রাজ্যের এই সন্ন্যাসী ব্রাহ্মণ ছেড়ে কিনা তোকে দর্শন দিয়েছে? সত্যি করে বল, কোথা থেকে চুরি ডাকাতি করে এই ধন সম্পদ পেয়েছিস?
আমি কোনো অন্যায় করি নাই। মায়ের চোখ বামুন কায়াত ব্যাজ চণ্ডালে কোনো তফাৎ করে না। ই ধন সম্পত্তি আমাকে মা নিজে দিয়েছেন গুজরাট নগর বসানোর জন্য। গুজরাটের পর্যারা আমার নয়, মায়ের পর্যা। রাজা, আমার বিচার তুমি করার কেউ ন।
যত বড় মুখ নয় তত বড় কথা, তোকে আমি এক্ষুনি হাতির পায়ের তলায় পিষে ফেলতে পারি জানিস?
না রাজা, তা তুমি পারো না। তুমি হাতি আনতে পারো, আমার উপর সে হাতিকে চালাইও দিতে পারো, কিন্তু আমি মরব কিনা তা জানেন একমাত্র মা চণ্ডিকা। তুমি আনাও হাতি। যদি জীবনে সজ্ঞানে কোনো পাপ না করে থাকি, যদি সত্যি মায়ের পায়ে নিজেকে সমর্পণ করে থাকি, তবে হাতির পায়ের তলায় আমার মরণ হবে নাই।
বটে, এত বিশ্বাস তোর মায়ের উপরে? বেশ, আজ তুই কারাগারে বন্দী থাকবি, কাল সকালে সবার সামনে তোর মাথা পিষে ফেলবে রাজহস্তি। এই, নিয়ে যায় কে?
অন্ধকূপের মতো বন্দিশালায় কালকেতুকে নিয়ে আসা হল। তার হাতে হাত কড়া, পায়ে বেড়ি, পেয়াদারা তার ঝাঁকড়া চুলের গোছা ছাদ থেকে ঝুলতে থাকা মোটা কাছির সঙ্গে বেঁধে তাকে ঝুলিয়ে দিল। তারপর মহারাজ শুরু হল তাদের অকথ্য অসহায় কালকেতু তুম শব্দটিও না করে মার খেল। শেষে তার গলায় দেড় মণি পাথর ঝুলিয়ে দিয়ে তার চারদিক ঘিরে তুষের আগুন জেলে দিয়ে পেয়াদারা হাসতে হাসতে চলে গেল। তখন অকথ্য যন্ত্রণায় কালকেতু কোকিয়ে কেঁদে উঠল।
মাগো বড় যন্ত্রণা, তো যন্ত্রণা কেন দিচ্ছ মা? ফুলরা রে, তোর কথা ভেবে ভেবে মুখ যে ফেটিয়া যাচ্ছে। তুই তো আমার ভালোই চেয়েছিলি, আমি উচিত অনুচিত বিচার করতে পারি না, সে দোষে ধরা পড়েছি। মা গো, সেদিন তোমাকে চিনতে না পেরিয়ে তোমায় বিধে নিয়েছিলাম, ধনুর বান তুইয়ে তোমাকে মাইতে গেছিলাম, তাই বুঝি আজ এত যন্ত্রণা দিচ্ছ।
পাসানি,
তুমি পাসানির মেয়ে, পাসানি কে তোমাকে বুঝেছিল আমাকে রাজ্য দিতে? আর দিলে যদি তোমায় কেড়ে নিলে কেনে কেটে? আমি তো রাজা হতে চাইনি মা, আমি তো রাজা হতে চাই নাই মা, ব্যাধ হইয়া বনে বনে ঘুরে আনন্দে ছিলাম আমরা, পেটে খিদে ছিল, সংসারে অভাব ছিল, কিন্তু মনে শান্তি ছিল। কেন তুমি গোধা সেজে আমার কপাল পোড়ালে? ঈশ্বর, কি হয়েছে, যন্ত্রণা পাগল হয়ে গেলাম নাকি? সন্তানের অপরাধ নিও না মা, সেদিন তুমি আমার রাজা করিয়েছিলে, আজ তুমি আমাকে নরকে ফেলেছ। মা গো, আমি তোমার বই আর কাউকে চিনি না, যাই হোক আমি তোমার চরণ আঁকড়েই পড়িয়া থাকব, মাইতেও তুমি রাইখতেও তুমি। হে মা দুর্গা, যদি সন্তানকে কন্যা মাত্র কৃপা করিয়া থাকো, তুমি আমার ডাকে সাড়া দাও, এ বিপদ থেকে আমাকে বাঁচাও মা।
দাঁতে দাঁত চেপে ইষ্ট স্মরণ করে মনকে ভ্রু বিন্দুতে সন্নিহিত করল কালকেতু। কল্পনা করল সে যেন এই রক্ত মাংসের খোলস ত্যাগ করে এই অবর্ণনীয় যন্ত্রণাকে পিছনে ফেলে চলে যাচ্ছে অনেক অনেক দূরে মায়ের কাছে।
দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ্ধ, প্রসিদ্ধ মাতর জগতো হিতস্য, প্রসিদ্ধ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম, ত্বমীশ্বরী দেবী চরাচরস্য।
কহে কালকেতু কালী রক্ষিবার তরে, কৈলাস ত্যাজিয়া মাতা উড়ো কারাগারে, তবধন হেতু মাতা তবধন হেতু, দগ্ধে কলিঙ্গপতি বধে কালকেতু, খেদ খণ্ডন করি খল কর নাস, খণ্ডিয়া সকল দুঃখ রাখ নিজ দাস।
নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राय दुर्गे
छेदन करे जे राजा तब धन छले छाया दिया राखो मता चरण कमले झड़ झंकारे बुधितम पशुगण झगड़ा विहीन छिल व्याधेर जीवन ठक नही ठाकुरानी नही ठक सुत ठाकुर करिया चोर कईले तरा जुत डाका नही दी नही डाकातेर साथी डरे प्राण डोलो हईल रक्ष भगवती
नमस्ते जगत्तारिणी त्राय दुर्गे नमस्ते जगत्तारिणी त्राय दुर्गे नमस्ते जगत्तारिणी त्राय
दूर करो दुर्गा मोर अकाल मरण दया करो हरदारा दिनेर शरण প্রতিদিন পূজে তোমা প্রকৃতি রূপিণী পশু সম ব্যাদ আমি কিবা পূজা জানি ফনি ফনা মনি দিয়া ফেরে ফেলা মোরে ফেফাতুরি হয়া ফুল্লরায় বে মোরে ভদ্রকালী ভূতমতি ভ্রমর ভূষণী ভূপতি ভবনে ভয় ভাঙ ভবানী
নমস্তে
পাশানু গোলে যায় মহারাজ দেবতার মন্ত কুঞ্ছার কৈলাসে হর পার্বতীর আসন টলে উঠল ভূতনাথ শঙ্কর বললেন
দেবী সন্তানের ডাকে সারা দেওয়ার কি এখনো সময় হয়নি আর দেরি করো না দেবী তুমি বিনা কালকে তোর গতি নেই
রাজাসনে কৈল রণ রক্ষা নাহিয়া রঙ্কিনী করহ রক্ষা তবে সে নিস্তা ক্ষমা করো ভগবতী ক্ষয় করো হরি ক্ষমহ সকল দোষ রক্ষ ক্ষেমং করি
শরীর মনের যন্ত্রণা উপেক্ষা করে একাগ্র চিত্তে দেবীর ধ্যান করে চলেছিল কালকেতু। হঠাৎ তার মনে হল একই কারাগারের আঁধার দূর হয়ে যাচ্ছে না, অন্ধকূপের মতো বন্দিশালার স্থির পুটিগন্ধময় বাতাস সহসা আমোদিত হয়ে উঠছে শত শত পন্থের সুবাসে, কিন্তু কি করে শিউরে উঠল কালকেতু। মারের চোটে তার চোখ ফুলে কাল ছিটে পড়ে গেছে, অতি কষ্টে সেই চোখ খুলল সে, আর খোলা মাত্রই তার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। এক অপার্থিব জ্যোতিতে ভরে গেছে কারাগার, আর সেই জ্যোতিচ্ছটার মাঝে এক প্রকাণ্ড রক্ত লাল পদ্মের উপর বিরাজ করছেন সেই রক্তবস্ত্র পরিহিতা দেবী মূর্তি। দরিদ্র ব্যাদ কালকেতুর ঘরে পদধূলি দিয়ে যিনি সেই পর্ণকুটিরকে করে তুলেছিলেন মহাতীর্থ, পদ্মের পাপড়ির মতো তার দুই চোখের তারায় বিদ্যুৎ স্থির হয়ে রয়েছে। দেবী মৃদু মৃদু হাসছেন, মনে হচ্ছে যেন রক্তাভ কচি অশ্বত্থ পাতার তলায় ঝলসে উঠছে সমুদ্র সিঁচে আনা মুক্তা ফল। কালকেতুর মনে হল তার দেহ মনের সমস্ত যন্ত্রণা সব গ্লানি ধুয়ে মুছে যাচ্ছে। দেবী এক হাত আশীর্বাদের ভঙ্গিতে তুলে অন্য হাত প্রসারিত করে কালকেতুকে অভয় দিলেন।
ভয় কিসের কালকেতু, এই তো আমি এসেছি।
মা, মা গো, সত্যি তুমি এসেছ নাকি আমি চোখে ভুল দেখছি? মা,
তুমি যে আমার ছেলে, ছেলে মাকে ডাকলে মা কি না এসে থাকতে পারে?
তবে কেন তোমার ছেলেকে এত দুঃখ দিলে মা? আমি তো তোমার অবাধ্য হইনি কখনো। তোমার দেওয়া সম্পদের সদ্ব্যবহার করিয়া গুজরাট নগর বসিয়েছি, প্রজাদের ভালো করতে চেয়েছি যথাসাধ্য, তোমার পূজা করেছি। তবে কেন তুমি আমাকে ছেড়ে গেলে মা? তুমি আমার সহায় থাকলে, কলিঙ্গরাজের সাধ্য কি ছিল আমাকে ধরে?
আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সঙ্গেই ছিলাম বাছা, তুমি আমার কথা অমান্য করনি কখনো, তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। আমি কলিঙ্গে বান ডাকিয়ে গুজরাট নগরে বসতি গড়ে তুলেছিলাম, আমার আদেশেই। তাই আমার অনুচর ভূত প্রেত ডাকিনী যোগিনীরা যুদ্ধে তোমার হয়ে লড়াই করেছে।
তাহলে ওই শট ভাড়ু দত্ত কি করে অত সহজে আমাকে ধরতে পারল মা? তখন তুমি কোথায় ছিলে?
ছেলে যদি নিজে না চায় তবে কার সাধ্য তাকে মায়ের থেকে আলাদা করে? তুমি তো আমার উপর বিশ্বাস রাখতে পারলে না বাছা, নিজের উপর থেকেও বিশ্বাস হারালে কেন? তোমার বাহুবল ছিল না, প্রজাদের ভালোবাসা পাওনি তুমি। তুমি সেদিন যুদ্ধে গেলে তারা তোমাকে আগলে রাখত, আমার আশীর্বাদ বর্মের মতো ঘিরে থেকে সব অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করত, কিন্তু তা না করে তুমি ভয় পেলে, খরগোশের মতো লুকিয়ে রইলে। এই কালকেতুকে তো আমি চিনি না, আমার আদেশ পালনের যোগ্য ছিল যে কালকেতু, সে কোনোদিন লুকিয়ে নিজের প্রাণ বাঁচানোর কথা স্বপ্নেও ভাবতে পারত না। তুমি নিজের অপমান করলে, রাজধর্মের অপমান করলে, আমার অপমান করলে, আমি তাই অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছিলাম।
বুঝেছি মা, বুঝেছি, বড় ভুল করে ফেলেছি আমি, আমার ক্ষমা করো, ক্ষমা ক্ষমা মা, এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার কর। রাজত্ব ধনরত্ন কিছু চাই না মা, আমাকে যা যা দিয়েছ সব ফিরায় নাও, শুধু আমাকে খোলা হাওয়ায় শ্বাস নিয়ে বাঁচতে দাও। আমি ব্যাদ ছিলাম, ভালো ছিলাম, জীবনে কোনো অশান্তি ছিল না, আমাকে সেই দরিদ্র ব্যাধের জীবনী আবার ফিরায় দাও মা, আবার ফিরায় দাও।
এই যন্ত্রণা ভোগ তোমার সেই ব্যাধ জীবনের পাপের ফল কালকেতু। তুমি ব্যাধ ছিলে, তাই বেঁচে থাকার জন্য তোমাকে প্রাণী হিংসা করতেই হয়েছে, কিন্তু শুধুমাত্র খুন্নি বৃত্তির জন্য, পরিবার প্রতিপালনের জন্য পশু হত্যায় তুমি নিজেকে বেঁধে রাখতে পারোনি। লোভের বশবর্তী হয়ে তুমি নির্বিচারে তাদের নিধন করেছিলে, সেই পাপের প্রায়শ্চিত্ত যে তোমাকে করতেই হতো।
তাই আমার কপালে কলিঙ্গরাজের হাতে এই দুর্ভোগ লিখলে মা।
হ্যাঁ, এতে তোমার সেই মহাপাপেরও স্খলন হল। আর ক্ষমা, সন্তানের উপর কতক্ষণ আর অভিমান করে থাকব? যখনই তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, আমার শরণ নিয়েছ, আমি তখনই তোমাকে ক্ষমা করেছি। তাই তো এসেছি তোমার যন্ত্রণা লাঘব করতে।
কালকেতুর দু চোখ জলে ভরে উঠেছে, মুখে কোনো বাক্য নেই। ভবানী হাত তুললেন, কালকেতুর গলার পাথর, পায়ের বেড়ি, হাতের হাত কড়া ঝনঝন শব্দে খুলে গেল। মাথার চুলের বাঁধন আলগা হয়ে সে আছড়ে পড়ল দেবী অভয়ার পায়ের সামনে।
মায়ের থেকে বেশি ছেলেকে আর কেউ চেনে না বাছা, ব্যাদ কালকেতুকে ভেতরে বাইরে চিনে তবেই আমি তাকে রাজ্য স্থাপন আর প্রজা পালনের দায়িত্ব দিয়েছি, আমার পূজা প্রচলনের ভার দিয়েছি তোমার উপর, সেই মহাকর্ম তোমাকেই সাধন করতে হবে। যে
তুই যদি তোমার দয়া, তবে আমাকে এই কারাগারের বাইরে নিয়ে যাও, আমাকে বাঁচাও মা।
না, সেটি হবে না, তোমাকে মুক্তি দেবে কলিঙ্গরাজ নিজের হাতে।
না মা, ও কলিঙ্গরাজ কাল সকালেই আমাকে হাতির পায়ের তলায় মারবে বলিয়াছে, আমার জীবনের আর আশা নাই।
কাল সকালের আগে আজকের রাতটুকু আছে, আমি আছি, তবু আশা নেই বলছ? কালকে তো ব্যাধ কিন্তু মরার আগে মরত না।
দেবী অভয়া সেই অপূর্ব রঙিন জ্যোতিপুঞ্জের মধ্যে মিলিয়ে যাচ্ছিলেন। কালকেতু অসহায় শিশুর মতো ছটফট করে উঠল।
মা, মা, বাবু, মা, কোথায় যাচ্ছ আমাকে ফেলে?
কাঁপতে কাঁপতে লান হয়ে আসতে থাকা সেই অপার্থিব জ্যোতিপুঞ্জর ভেতর থেকে শত সূর্যের আলো জ্বালিয়ে দেওয়া এক নারী কণ্ঠ বলে উঠল,
ভয় পেও না, মায়ের উপর ভরসা রাখো।
মেঝেতে লুটিয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল মহাবীর কালকেতু। যন্ত্রণা নয় এ, আনন্দের অশ্রু। কোন অলৌকিক মন্ত্রে সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গিয়ে তার সারা শরীর জুড়ে এখন খেলা করছে এক অদ্ভুত প্রশান্তি, যেন তার শরীর জুড়ে কেউ শীতল চন্দন লেপে দিয়েছে পরম স্নেহে, মাতৃস্নেহে। অন্ধকার নির্জন কারাগৃহের বদ্ধ বাতাসে শুধু ভেসে বেড়াতে লাগল কালকেতুর কান্নার শব্দ আর সহস্র পদ্মের সুগন্ধ।
মাগো, দয়া করে।
রাত গভীর, কারাগারের বাইরে ঢাল তরোয়াল সড়কি বল্লম নিয়ে পাহারা দিচ্ছিল পেয়াদার দল। বন্দী কালকেতুর পালানোর কোনো সম্ভাবনা নেই, তাই পেয়াদাদের সবারই ঝিমুনি লেগে গিয়েছিল। হঠাৎ চটকা ভেঙে সবাই একসঙ্গে চমকে জেগে উঠল। এমন নাড়ি উল্টে আসা দুর্গন্ধ আসছে কোথা থেকে? আর এমন পেটের ভিতর পর্যন্ত জমিয়ে দেওয়া ঠান্ডাই বা লাগছে কেন সবার? বিস্ময় কাটতে না কাটতে সবার চোখ আপনা থেকেই ঘুরে গেল কারাগারের দরজার দিকে। একটা ধোঁয়ার কুণ্ডলী জমাট বেঁধে উঠে রূপ পরিগ্রহ করছে নিকষ কালো আধারের পটভূমিতে। ফুটে উঠছে সরু সরু হাত পা, প্রকাণ্ড পেট, লম্বা গলা আর তীক্ষ্ণ একজোড়া সদন্ত সমেত একটা মূর্তি। আকারে বাড়তে বাড়তে ক্রমে সেই মূর্তি আকাশ ছুঁয়ে ফেলল। সে স্ত্রী কি পুরুষ বোঝা যায় না, শুধু বোঝা যায় যে সে এই মরুজগতের বাসিন্দা নয়। রক্তবর্ণ, অস্থিচর্মসার, ব্যাঘ্র চর্মাবৃত সেই করাল পিশাচ মূর্তির সামনে পড়ে পেয়াদাদের রক্ত জল হয়ে গেল। তাদের হাত থেকে অস্ত্র শস্ত্র খসে পড়ল। পিশাচের মাথায় পিঙ্গল বর্ণের জটা অগ্নি শিখার মতো উড়ছে, গলায় নরকরটির মালা দুলছে, বিশাল দু চোখ জ্বলছে যেন নরকাগ্নির কুণ্ড। ডাল গাছের মতো লম্বা বাঁকা নখওয়ালা দুই হাত বাড়িয়ে ধীর পায়ে বুভুক্ষুর মতো পেয়াদাদের দিকে এগিয়ে আসতে আসতে প্রকাণ্ড হাঁ করে হুঙ্কার দিয়ে উঠল সেই বিভীষিকা। তার মুখের মধ্যে ঝকঝক করে উঠল ধারালো দাঁতের সারি। পেয়াদারা আর সইতে পারল না, প্রবল আর্তনাদ করে যে যেদিকে পারল ছুটে পালাল। যারা পালাতে পারল না তারা আর কোনো উপায় না পেয়ে অজ্ঞান হয়ে গেল। কলিঙ্গ নগরে তখন জমাট বেঁধে উঠে এমনই ভয়ঙ্কর মূর্তি পরিগ্রহ করছিল আরো অনেকগুলো ধোঁয়ার কুণ্ডলী। অতি বড় সাহসীরও হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় তাদের দেখলে। তাদের সর্বাঙ্গ ঢাকা শ্মশান ভস্মে, হাড়ের গুঁড়োয় আর মররক্তে। কেউ পড়েছে বাঘঝালের কৌপিন, কেউ বা গজচর্মের বসন, কেউ বা সম্পূর্ণ নগ্ন। তারা গলায় জড়িয়েছে হাড়ের মালা, জীবন্ত সর্পের উপবিত মৃত মানুষের নাড়ি ভুঁড়ি। তাদের আগুনের ভাঁটার মতো চোখে জড়ো হয়েছে সারা পৃথিবীর ক্ষুধা। ঝুলে পড়া ঠোঁটের বাইরে বেরিয়ে আসা তাদের তীক্ষ্ণ সদন্ত থেকে ঝরে পড়ছে কাঁচা রক্ত, হাড়হিম করা হুঙ্কারে আর খলখল হাসিতে দিকবিদিক কাঁপিয়ে নগরের চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো সেই পিশাচের দল। মহারাজ, শ্মশানবাসিনী দেবী তাদের বলেছেন,
যাও হে আমার অনুগত ডাকিনী যোগিনী প্রেত পিশাচের দল, আজ রাতে কলিঙ্গ রাজ্যে তোমাদের উৎসব। দেখো কলিঙ্গের রাজা মন্ত্রী পাত্র মিত্র সেপাই শান্ত্রী কেউ যেন তোমাদের উৎসব থেকে বাদ না পড়ে।
সারা কলিঙ্গ নগর জুড়ে সেই রাতে যেন নরকের লেলিহান শিখা জ্বলে উঠল। শেয়াল আর শকুনের ভীষণ রবে ভরে উঠল সারা নগর। রাজবীরেতে হঠাৎ তার বাড়ি উঠোনে এক ঘোর কৃষ্ণবর্ণ করাল বদন ছায়াকে জীব লকলকিয়ে পাইচারি করতে দেখে দাঁত কপাটি লেগে গেল কোটাল রাঘব ঘোষালের। সেনাপতি বীর শল্য যখন নৈশাহার সেরে ফিরছেন তখন তার পথ আগলে দাঁড়াল এক কবন্ধ মূর্তি। সেনাপতি মশাই তৎক্ষণাৎ মূর্ছা গেলেন। ভাঁড়ু দত্ত ঘুম থেকে ধর্মড়িয়ে উঠে বসেই দেখল তার শিয়রের কাছে বসে পা দোলাচ্ছে একটা বিটে ভুঁড়িওয়ালা উৎকট দর্শন পিশাচ, আর মাঝে মাঝে নিজের গলায় ঝোলানো মানুষের আঙুলের মালায় কামড় দিচ্ছে। ভাঁড়ুকে জেগে উঠতে দেখে সে খিক খিক করে হেসে উঠল।
কালকে তোকে ছল করে ধরেছিস, তুই তো ভারী চালাক। আয়, আজ তোর পেট চিড়ে নাড়ি ভুঁড়ি বের করে খাবো।
কলিঙ্গরাজের তন্দ্রার জাল ছিঁড়ে ছিঁড়ে উঙ্কি মারছিল বিকট দুঃস্বপ্নের দল। তিনি দেখছিলেন তার প্রাসাদকে গ্রাস করে ফেলছে লেলিহান নরকাগ্নির শিখা। তিনি একা প্রাণপণে চেষ্টা করছেন আগুন নেভাতে কিন্তু পারছেন না। তাকে ঘিরে ধরে বিকট মুখভঙ্গি করে নাচতে লেগেছে ভয়ঙ্কর দর্শন প্রেত পিশাচের দল। তিনি যেন গাধার পিঠে উল্টো মুখে বসে সারি সারি অগ্নি বলয়ের মধ্যে দিয়ে দক্ষিণ দিকে ছুটে চলেছেন, আর রক্ত মাখা জীব লকলকিয়ে অস্ত্র উঁচিয়ে তাঁর পিছনে তাড়া করেছে সেই হিংস্র দত্তি দানার দল। ভয় পেয়ে পালাতে চাইলেন কলিঙ্গরাজ কিন্তু পারলেন না। মহা হুঙ্কারে আকাশ বাতাল কাঁপিয়ে তাঁর চোখের সামনে এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্করী নারী মূর্তি। ঘোর কৃষ্ণবর্ণা ব্যাঘ্র চর্মাবৃতা অস্থি চর্মসার সেই নারীর আলুলায়িত জটা জাল সারা চরাচরকে আচ্ছন্ন করে ফেলেছে। দুরন্ত ক্রোধে ধক ধক করে জ্বলছে তাঁর ত্রিনয়ন, দুলে উঠছে তাঁর গলায় ঝুলতে থাকা নরমুণ্ডের মালা। তখন চার হাতে খড়গ, মুসল, কপাল পাত্র ও একটি সত্য ছিন্ন নরমুণ্ড। ভয়ে প্রাণ উড়ে গেল কলিঙ্গরাজের, কারণ মুণ্ডটি তাঁরই।
কে তুমি? কে কি চাও?
অহংকারে তোর দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেছে, তাই আমাকে চিনতে পারছিস না। আমি সে যে তোকে সব দিয়েছে, কিন্তু তুই যাকে ভুলে গেছিস। আমি দেবী চণ্ডিকা, তোর অপরাধের শাস্তি দিতে এসেছি।
তুমি প্রলয়ঙ্করী রূপে কেন আমাকে দেখা দিলে মা? আমার যে ভয় করছে
প্রচণ্ড। আমি ভেবেছিলাম তুই আমার কৃপা লাভ করে সন্তুষ্ট হবি, সুখে প্রজা পালন করবি, কিন্তু না, আমার কাছ থেকে অজেয় হবার বর পেয়ে তোর হিংসা বেড়ে গেল। তুই প্রতিবেশী রাজাদের অকারণে আক্রমণ করতে থাকলি, প্রজাদের উপর উৎপীড়ন শুরু করলি, ধর্মে তোর আর মতি রইল না।
আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও।
না, অহংকারের বশে তুই আমাকেও ভুলে গেলি, তাও আমি মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর তুই আমার সবচেয়ে বড় ভক্ত কালকেতু সর্বনাশ করতে উদ্যত হলি ওই সুযোগ সন্ধানী সদ ভারুদত্তের প্ররোচনায়। তাকে বন্দি করে এনে চরম অপমান করলি। কেন? কালকেতু তোর কি ক্ষতি করেছিল? তোর এত বড় রাজ্যের মধ্যে ওইটুকু জঙ্গলের মোহ তুই ত্যাগ করতে পারলি না? তুই রাজা হয়ে সে জঙ্গলে যাস না, কালকেতু ব্যাগ জঙ্গলের উপর তোর চেয়ে তার অধিকার হাজার গুণে বেশি।
আমার অপরাধ হয়ে গেছে মা, আমি জানতাম না কালকেতু তোমার এত বড় ভক্ত।
কালকেতু আমারই আদেশে বন কেটে গুজরাট নগরের পত্তন করেছিল, আমিই তাকে ধন সম্পদ দিয়েছিলাম। আমার চোখে রাজায় ব্যাধে ব্রাহ্মণে চণ্ডালে কোনো ভেদ নেই। তুই নাকি কালকেতুর প্রাণ নিবি বলেছিস? এত দক্ষ মানুষের জন্ম মৃত্যুর অধীশ্বর তুই হলি কবে থেকে? ভুলে যাস না, সারা জগৎ সংসারের ভাগ্য নির্ধারণ করি আমি। আমি জগৎ পারিনী, আবার আমি প্রলয়েশ্বরী। তোকে অজেয় হওয়ার বর দিয়েছিলাম আমি, আমি আজ তোকে বধ করে কালকে তোকে কলিঙ্গের রাজা করি।
মাগো না, দোহাই তোমার, দোহাই, আমাকে মেরে ফেলো না। আমি আমার সব পাপ সব অপরাধের প্রায়শ্চিত্ত করব মা, সব অপরাধের প্রায়শ্চিত্ত করব।
কি প্রায়শ্চিত্ত করবি তুই?
আমি কালকেতুকে সসম্মানে মুক্তি দেব, আর তোমার পূজা শুরু করব গোটা কলিঙ্গ রাজ্য জুড়ে। তুমি প্রসন্ন হও মা, তোমার এই উগ্রচণ্ডী রূপ যে আমি সহ্য করতে পারছি না। আমি তোমার শরণাগত। ওম চণ্ড রূপাত্মিকা চণ্ডা চণ্ডিকা চণ্ড নায়িকা সর্বসিদ্ধি প্রদে দেবী তস্যৈ নিত্যং নমো নমা ভূত প্রেত পিশাচেভ্য রক্ষোভ্যশ্চ মহেশ্বরী দেবেভ্যো মনুষেভ্যশ্চ ভয়েভ্যো রক্ষ মাং সদা রুদ্রচণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ড গণনাশিনি রক্ষ মাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমঃস্তুতে।
অনেক স্তব স্তুতি করে বহু কষ্টে কলিঙ্গরাজ দেবীকে শান্ত করলেন। অন্তর্ধান করার আগে দেবী বলে গেলেন,
মনে রাখিস, কালকেতু যদি সসম্মানে গুজরাটে ফিরে না যায়, তবে তোকে আমি নিধ্বংস করব।
রাত না পোহাতেই দলে দলে আতঙ্কিত প্রজারা এসে কলিঙ্গ রাজ্য জুড়ে দেবীর অনুচরেদের উৎপাতের খবর দিতে শুরু করল রাজাকে। কলিঙ্গরাজ পাত্র মিত্র সমেত কারাগারে ছুটে গেলেন। কালকেতু তখন শান্ত মুখে বসেছিল, তার দু হাত জড়িয়ে ধরলেন কলিঙ্গরাজ।
ভাই ভাই, আমার অপরাধ ক্ষমা করো। তোমাকে শত্রু ভেবে বিরাট ভুল করেছিলাম। কাল স্বয়ং মা চণ্ডিকা এসে আমার সে ভুল ভাঙিয়ে দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কখনো তোমাকে হিংসা করব না। তুমি গুজরাট রাজ্যে ফিরে গিয়ে মনের সুখে রাজত্ব করতে থাকো।
আপনি সত্যি আমায় মুক্তি দিচ্ছেন কলিঙ্গরাজ?
হ্যাঁ ভাই হ্যাঁ। তুমি আমি দুজনেই মা চণ্ডিকার সেবক, আমাদের মধ্যে কি কোনো শত্রুতা থাকতে পারে? আমি গুজরাট রাজ কালকেতুর মিত্রতা চাইছি।
ভুল আমারও হইয়াছিল মহারাজ। আপনি রাজা, নগর স্থাপনের আগে আপনার অনুমতি নেওয়া আমার উচিত ছিল। আসুন, পুরনো কথা ভুলে গিয়ে আমরা বন্ধু হই।
কলিঙ্গরাজ কালকেতুকে বুকে জড়িয়ে ধরলেন। কালকেতুর চোখে জল এল। সে মনে মনে মা চণ্ডীকে প্রণাম করল। রাজ্য জুড়ে বেজে উঠল আনন্দ গান, মঙ্গল শঙ্খ। কলিঙ্গরাজ কালকেতুকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ উপহার দিলেন প্রচুর হাতি ঘোড়া ধন দৌলত। কিন্তু এত আনন্দের মাঝেও কালকেতুর কানে এল কারা যেন কাঁদছে।
কি মহারাজ, কারা কাঁদছে?
যুদ্ধে আমার যেসব সৈন্য মারা গেছে ওরা তাদেরই বিধবা স্ত্রী।
কি তো ওদের এখন কি হবে?
ওদের মধ্যে বেশিরভাগই সহমরণে যেতে চায়। বাকি বিধবাদের জন্য আমার রাজকোষ থেকে যত সামান্য মাসহারার ব্যবস্থা করে দেব।
মহারাজ, ওই সৈনিকদের তো কোনো দোষ ছিল না, তবে আমাদের শত্রুতার মূল্য ওদের কেন দিতে হল? ছি 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 ছি, আমারই হাতে এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ গেছে। আমার জন্যই এতগুলো পরিবার আজ ছারখার হইয়া গেল। এই লজ্জা আমি কোথায় রাখব?
আমিও একই দোষে দোষী কালকেতু, আমিও একই দোষে দোষী। হে আমারই অনর্থক হিংসার পরিণাম। যদি মৃত মানুষের জীবন ফিরিয়ে আনা সম্ভব হতো তবে আমি আমার সব দিয়ে সেই চেষ্টাই করতাম।
আমি সেই চেষ্টাই একবার করে দেখব মহারাজ, অবাক হবেন না। মৃতের জীবন ফিরিয়ে আনা মানুষের অসাধ্য, দেবতার তো নয়। দেবতা প্রসন্ন হলে সব হয়।
বাকরুদ্ধ কলিঙ্গরাজের বিস্ফারিত চোখের সামনে কালকেতু হাত জোর করে ধ্যানে বসল। দেবী চণ্ডিকার উপর তার অটুট বিশ্বাস, অটল ভক্তি।
মা মা গো, যদি অবধ সন্তানকে সত্যি দয়া করে থাকো তবে এই অভাগা সৈন্যদের প্রাণ ফিরায় দাও মা। যদি কিছু দোষ থাকে তবে সে আমার আর কলিঙ্গরাজের। আমরা তো আমাদের শাস্তি পেয়েছি মা, কিন্তু এরা বিনা দোষে নিজেদের প্রাণ দিয়েছে। এরা কারোর কোনো ক্ষতি করে নাই। এদেরও বর্তমানে এদের স্ত্রী পুত্র পরিবারও শুকিয়ে মরবে। মা হয়ে তাকে তুমি দেখতে পারি? তোমার এতগুলি নিরাপরাধ সন্তানের মৃত্যুর পাপ যে আমার গায়ে লাগবে? না না মা, অনেক রক্ত আমার হাতে লেগেছে আর নয়। আমাকে রক্ষা করো, এই অনাথা বিধবাদের রক্ষা করো। তুমি স্বয়ং প্রকৃতি, একবার এই একবার প্রকৃতির বিধান লঙ্ঘন করো মা। এই নিরাপরাধ সৈন্যদের প্রাণ ফিরায় দায় আমি করজোড়ে মিনতি করছি মা।
এমন ভাবে নিরাপরাধ শত্রু সৈন্যের প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রার্থনা আমার কাছে কেউ কখনো করেনি কালকেতু। আজ তুমি শুধু রাজা নও, মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করলে। তোমার সম্মান রক্ষার জন্য আজ প্রকৃতির চক্র বিপরীত দিকে ঘুরবে। নিঃস্বার্থ ভক্তির কাছে নিয়তি মাথা নিচু করবে।
দেবী আদ্যা শক্তি আহ্বান করলেন দৈত্যগুরু শুক্রাচার্যকে। মৃত সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্যের হাতের মুঠোয়। তিনি মন্ত্র পড়ে তার কমণ্ডলু থেকে ছিটিয়ে দিলেন জল। গুজরাট নগরের যুদ্ধক্ষেত্র জুড়ে ঝেঁপে বৃষ্টি নামল। তার সঙ্গে সঙ্গে দেখা গেল এক মহা অলৌকিক দৃশ্য। নগর জুড়ে পড়ে থাকা মৃত সেনাদের পাহাড় প্রমাণ স্তূপে প্রাণীর স্পন্দন জাগল মহারাজ। তাতে ঘোড়া প্রাণ ফিরে পেয়ে ডাকাডাকি শুরু করল। লড়াইয়ে কাটা পড়া সৈন্যদের হাত পা মাথা অবিকল জোড়া লাগল। তারা উঠে বসে নিজেদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তাদের দেহে কোনো গ্লানি নেই, তারা যেন সদ্য ঘুম থেকে জেগে উঠেছে। গুজরাটে হুলুস্থুল পড়ে গেল। এত বড় অলৌকিক কি সম্ভব? গুজরাটবাসীরা লাঠি সোঁতা নিয়ে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল। ফুল্লরা নিজে বেরিয়ে এলো তাদের নেতৃত্ব দিতে। এমন সময় আকাশ বাতাস জুড়ে শোনা গেল দৈববাণী,
ভয় নেই, এই বিরাট অলৌকিক কালকেতুরই পুণ্যের ফল। কালকেতু ভালো আছে, কলিঙ্গের সঙ্গে মৈত্রী স্থাপন করে সে সসম্মানে ফিরে আসছে গুজরাটে। আজ থেকে গুজরাট ও কলিঙ্গের মধ্যে সব শত্রুতার অবসান হল।
ফিরে পাওয়া সৈন্যরা আনন্দে এমন কোলাহল জুড়ে দিল যে সেই কলিঙ্গ থেকে তা শোনা যেতে লাগল। সারা কলিঙ্গ জুড়ে কালকেতুর নামে ধন্য ধন্য পড়ে গেল। এমন আনন্দের দিন তার আগে কখনো আসেনি মহারাজ। যে রাজহস্তির পায়ের তলায় কালকেতুর মাথা পিষে ফেলতে চেয়েছিলেন কলিঙ্গরাজ, সেই রাজহস্তির পিঠে চড়েই কালকেতু গুজরাটে যাত্রা করল। তার মাথায় শ্বেত ছত্র ধরে রইলেন স্বয়ং কলিঙ্গরাজ। গুজরাটে তখন আনন্দের ধুম লেগেছে। নগর দ্বারে কাড়া না কাড়া দুন্দুপি বাজছে। ভূপালির আগে মঙ্গল গানের সুর ধরেছে রাজপ্রাসাদের রোশন চৌকির সানায়। মেয়েরা শাঁখ বাজিয়ে উলু দিয়ে পুষ্পবৃষ্টি করে রাজা কালকেতুকে বরণ করে নিল। ফুল্লরা চোখে জল, মুখে হাসি।
কালকেতু তোমার ক্ষমা করে দে, আমার জন্যই তোকে এই রূপ পোয়াতে হলো। আমি ভুল করেছিলাম তোকে লুকোতে বলে, তোকে ঠিক রাখতে গিয়ে তোর বীরত্বের অপমান করেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দে।
ক্ষমা চাইছিস কেন রে ফুলরা? স্বয়ং মা এসে আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন, আমাকে নিজেকে চিনিয়ে দিয়ে গেছেন। কিন্তু তুই না থাকলে আমি নিজেকে চেনার পথে গোতাম কি করে? তুমি যেকে ছোট ভাবিস না ফুল্লরা, আমি না থাকলে গোটা গুজরাটের মানুষ তোর ভরসাতেই তো বুক বেঁধে বসেছিল। রানী ফুল্লরা ছাড়া কালকেতু রাজা যে একেবারে অচল রে।
চোখের জল মুছে লাজুক হেসে ফুল্লরা কালকেতুর বুকে মুখ লুকোল। এক মাস জুড়ে গুজরাট রাজ্যে চলতে থাকল নাচ গান দান ধ্যান আনন্দ উৎসব।
আর সেই পাপিষ্ট ভারুদত্তের কি হল? তাকে কি সেরাতে দেবীর অনুচর পিসাচি মেরে ফেলল?
না না মহারাজ, ভারুদত্ত সেরাতে কোনো রকমের পিসাচের হাত থেকে রেহাই পেয়েছিল। কলিঙ্গরাজের কাছে তার আর মুখ দেখানোর জো ছিল না। কালকে তো মুক্তি পেতেই তাই চুপি চুপি সরে পড়েছিল সে। গুজরাটে যখন দিয়তাং ভুজ্যতাং চলছে, তখন গুটি গুটি পায়ে হাত কচলাতে কচলাতে সে এসে হাজির হল কালকেতুর দরবারে। হাতে যথারীতি কলা মূলোর ভেট, মুখে বিগলিত হাসি। তাকে দেখে দরবারের সবার মুখ গম্ভীর হয়ে গেল। ফুল্লরা তো রাগে জ্বলে উঠল।
তুমি আবার এখানে কি মনে করে ভাড়ু দত্ত? গুজরাট রাজ্যে তোমার প্রবেশ নিষেধ, ভুলে গেছ নাকি?
ওসব পুরনো কাশুন্দি ঘেটে আর কি লাভ? খুলো মহাপাপী, আমার মতিভ্রম হয়েছিল, তাই আমি তো আর মুখে মুখে যদি তর্ক করেছিল। তুমি আমাকে দাঁড়িয়ে দিয়েছিলে, ঠিক করেছিলে, ঠিক করেছিলে, কুড়ো একেবারে ঠিক করেছিলে। আমি সেদিন থেকে মরমে মরেছিলাম, কিভাবে প্রায়শ্চিত্ত করব তাই ভাবছিলাম।
বটে, তাই কলিঙ্গরাজকে আমার বিরুদ্ধে উসকে দিয়ে প্রায়শ্চিত্ত করলে কি বলো?
বাবা, ছি, অমন বলে না খুলো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার কোনো ক্ষতি কি আমি করতে পারি? কলিঙ্গরাজকে আমি উস্কাইনি মোটেই, সে হিংসুটি লোক। গায়ে পড়ে তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছিল, সাজাও পেয়েছে তেমনি, বেশ হয়েছে। আমি তো বরং সেই যুদ্ধের সময় থেকেই তোমার হয়ে কলিঙ্গরাজের কাছে ওকালতি করেছি খুড়ো। আমি তাকে বলেছিলাম তুমি কত বড় বীর, কত ভালো লোক, তাইতে কলিঙ্গরাজ এমন ভয় পেয়ে গেল যে যুদ্ধের মাঝখানেই আমাকে পাঠালো তোমার সঙ্গে সন্ধি প্রস্তাব দিয়ে। বিশ্বাস না হয় খুড়িকেই জিজ্ঞাসা করো, খুড়ি সব জানে।
এই চুপ করো, মিথ্যা কথা কইও না, আবার আমারে সাক্ষী মানা হচ্ছে? ঠক জুচ্চোর, তুমি সেদিন এসেছিলে ওকে ছল করে ধরে নিয়ে যেতে।
আরে না না না, সেসব ওই মাথা মোটা কোটালের কারসাজি। আমি বুঝতেই পারিনি যে ও তলে তলে খুড়োকে ধরার মতো বাড়ছে। যাক গে, এখন আর ওসব পুরনো কাশুন্দি ঘেটে লাভ নেই। কলিঙ্গরাজ বুঝে গেছে সে কার সঙ্গে লাগতে গেছিল। এখন তুমি ফিরে এসেছ, এবার রাজাধিরাজ হয়ে আমাদের সবার মাথার মুকুটমণি হয়ে দেশ চালাও। আর আমি তোমার কি সেবা করতে পারি বলো? দেখো, আমি যে একজন জ্ঞানগম্যওয়ালা লোক এ কথা তো তুমি মানবে। আমাকে ছাড়া কি তোমার গুজরাট চলবে বলো?
তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাড়ু দত্ত। তোমার লজ্জা করে না যা করেছ তারপরেও আমার সামনে এসে দাঁড়ানোর মতো মুখ আছে তোমার? ইখনো ভরা সভার মধ্যে একটার পর একটা নোংরা মিছা কথা বলে যাচ্ছ? কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তুমি আজও এসেছ মোসাইবি করে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিজের আখের গুছিয়ে নিতে। আসলে তুমি আমাকে নিয়েছে জাতি ব্যাধ বলে ঘৃণা করো, নিরক্ষর বলে হেয় করো, মনে করো আমাদের মাথায় কাঁঠাল ভাঙা বরসও যা না। ভাড়ু দত্ত, তুমি অনেক পড়ালেখা শিখে দিগ্গজ হইয়াছ, কিন্তু আসলে তুমি একজন ভণ্ড, ভ্রষ্টাচারী, সুযোগ সন্ধানী, অতি নীচ ব্যক্তি।
না না খুড়ো, ব্যাপারটা তা নয়।
চুপ, একদম চুপ খুড়ো। আমার দাস হওয়ার যোগ্য নও তুমি। মা চণ্ডী আমাকে অকারণে পশু হত্যা করতে নিষেধ করিয়েছেন, তাই তোমাকে প্রাণে মারছি না। কিন্তু আর একবার যদি তুমি আমাকে খুড়ো বলে ডেকেছ তো তোমার গর্দান নিব। এটাকে নিয়ে যা আমার চোখের সামনে থেকে, এর মাথা নেড়া করে, মাথায় ঘোল ঢেলে, মুখে চুন কালিয়ে মাখিয়ে, এটাকে গাধার পিঠে উল্টো করে চাপিয়ে গুজরাট নগর থেকে দূর করে
দেয় বলছি।
পেয়াদার দল এসে উল্লাস করতে করতে টেনে নিয়ে গেল সেই ভান দত্তকে। কালকেতুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হল। গুজরাটবাসী আনন্দে হৈ হৈ করতে করতে ভণ্ডরাজ ভাঁড়ুকে তাড়িয়ে দিল। অতি চালাকি করতে গিয়ে নিজেই নিজের পায়ে কুড়ুল মারল হরিদত্তের বেটা জয় দত্তের নাতি ভাঁড়ু দত্ত। সে আর কোনদিন গুজরাটে ত্রিসীমানায় আসেনি। ফুল্লরা রানীকে পাশে নিয়ে সুখে রাজত্ব করতে লাগল কালকেতু। যথাসময়ে তাদের পুষ্পকেতু নামে এক পুত্র হল। গুজরাটের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে লাগল। প্রজারা তাদের রাজা রানীকে বড় ভালোবাসে, বুক দিয়ে তাদের আগলে রাখে। প্রতিবেশী সব রাজ্যের সঙ্গে গুজরাটের মিত্রতার সম্পর্ক স্থাপিত হল। ক্রমে ক্রমে কালকেতু শুধু মহাবীর নন, দানবীর ও ধর্মপরায়ণ রাজা বলেও প্রসিদ্ধ হল। সে প্রতিদিন দরবারের শেষে সহস্র দরিদ্র নারায়ণের সেবা করে, সন্ধ্যায় কৃষ্ণ নাম শুনে, আর শরৎকালে দেবী দুর্গার মহাপূজা করে সাড়ম্বরে। এমনি করে কত দিন কেটে গেল। কালকেতু ফুল্লরার বয়স হল, পুষ্পকেতু রাজা হওয়ার সময় হল। কৈলাসে শিব উমাকে বললেন,
দেবী তোমার মহাকার্য সম্পন্ন হয়েছে। মর্ত্যলোকে তোমার পূজার প্রচলন করেছে নীলাম্বর আর ছায়াবতী। তুমি সন্তুষ্ট হয়েছ তো?
হ্যাঁ দেবাদিদেব, যদিও আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এখনো মহাপ্রভাবশালী বণিক সমাজে আমার পূজার প্রচলন বাকি আছে, কিন্তু সে কাজের ভার নেবে অন্যকে। নীলাম্বর আর ছায়াপতি নয়, মর্তি তাদের কাজ ফুরিয়েছে।
তবে এবার তাদের সাপান্ত ঘটিয়ে স্বর্গে নিয়ে এসো। ইন্দ্র আর শচীর পুত্র শোকের অন্ত হোক।
শিবের অনুরোধে দেবী পার্বতী কালকেতু আর ফুল্লরাকে স্বপ্নে দেখা দিয়ে তাদের জন্ম কথা স্মরণ করিয়ে দিলেন।
কালকেতু, ফুল্লরা, তোমরা মানুষ নও, সাপুষ্ঠ দেবতা। পিনাকবাণী শঙ্করের অভিশাপে তোমাদের মর্ত্যবাস হয়েছিল। মর্তে তোমাদের কাজ নিতেছে, তোমাদের কাজে দেবতাগণ সন্তুষ্ট হয়েছেন। এখন তোমাদের আবার ফিরে যেতে হবে স্বর্গে, তোমাদের পিতামাতার কাছে।
কিন্তু মা, আমরা চলে গেলে তোমার সাথে গুজরাট রাজ্যের কি হবে?
ভয় নেই, আমার আশীর্বাদে গুজরাটে কোনোদিন সমৃদ্ধির অভাব হবে না, কোনোদিন শত্রুর আক্রমণ হবে না। তোমাদের অবর্তমানে গুজরাটে দায়িত্ব পালন করবে তোমাদের সুযোগ্য পুত্র পুষ্পকেতু।
দেবীর আদেশ শিরোধার্য করে কালকেতু ও ফুল্লরা পুষ্পকেতু রাজ্যাভিষেকের আয়োজন করল। তাদের মনে পড়ে গেছে পূর্বজন্মের কথা। গুজরাট রাজ্যে নতুন করে ধন্য ধন্য পড়ে গেল। এমন রাজা রানী কটা রাজ্যের প্রজারা পায়? এমন মানুষ কটা রাজ্যে জন্মায়? মহা ধুমধাম করে পুষ্পকেতুর অভিষেক কার্য সম্পন্ন হল। সেই যজ্ঞ শেষ হতেই স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। দিব্য রথ নিয়ে নেমে এলেন ইন্দ্রের সারথি মাতুলি। কালকেতু ফুল্লরার মুখে হাসি, চোখে জল। তারা সবাইকে নমস্কার জানিয়ে রথে উঠে বসল।
জয় মহারাজ কালকেতুর
গুজরাটবাসীর গগন ভেদী জয়ধ্বনির মধ্যে দিয়ে রাজা কালকেতু ও রানী ফুল্লরা সশরীরে স্বর্গে চলল। জগত্তারিণী দেবী চণ্ডিকাও প্রসন্ন হলেন, কারণ কালকেতু ফুল্লরার মাধ্যমে তাঁর মাহাত্ম্য আর পূজা দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিন্তু এখনো তার মর্ত্যলোকে নিজের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই অনেকটাই বাকি। মহারাজ, আজ দেশের প্রধান অর্থনৈতিক শক্তি বণিক সমাজ মা চণ্ডীকে কতটা ভক্তি করে তা আপনি জানেন। এই প্রতিপত্তিও কিন্তু আদ্যাশক্তি মহামায়া বড় সহজে অর্জন করেননি। সে আবার তাঁর অন্য এক লীলা খেলার উপাখ্যান। সঠতা, হিংসা, স্নেহ, ভালোবাসা দিয়ে গাঁথা অন্যতর এক কাহিনী। সুযোগ পেলে পরে কখনো তাই নিয়েও গান বাঁধব না হয়। কিন্তু আজকের মতো মহারাজ, আমার কথাটি ফুরল।
উপাখ্যান শুনতে শুনতে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন আররা নগরের অধিপতি রাজা রঘুনাথ রায়। তার নিজেরই হৃৎস্পন্দনের মধ্যে নেচে উঠছিল উপাখ্যানের নায়ক কালকেতুর দুঃখ, কষ্ট, উত্তেজনা, আবেগ। গুরুমশাইয়ের শেষ কথাটায় তার চটকা ভাঙল। রাত শেষ হয়ে আসছে, দিগন্ত রেখার ধারে টিম টিম করে জ্বলছে এক ফালি চাঁদ। মৃদু মন্দ হিমেল হাওয়া শিশিরের ছোঁয়া লাগিয়ে দিয়ে যাচ্ছে তাদের চোখে, মুখে, গালে। রঘুনাথের ঘোর যেন কাটতেই চাইছে না।
এ আপনি কি উপাখ্যান রচনা করেছেন? ধন্য, ধন্য আপনি গুরুমশাই, ধন্য।
আপনার বিচলিত মন একটু শান্ত হয়েছে কি?
হ্যাঁ, আপনার এই উপাখ্যান আমাকে যে রসের স্বাদ দিয়েছে তা কোনো শাস্ত্র, কোনো কাব্য আমাকে দিতে পারেনি। এমন রস যে আদৌ হতে পারে তা আমার কল্পনাতীত ছিল। আজ রাজধর্ম সম্পর্কে নতুন করে আমার চোখ খুলে গেল। আমি আর কলিঙ্গরাজের আক্রমণের ভয় পাই না।
সবই দেবী আদ্যাশক্তির মহিমা।
না না, শুধু তাঁর মহিমা নয়, আপনার কবিত্ব শক্তিরও মহিমা। এর আগে বহু পুরাণে, শাস্ত্রগ্রন্থে দেবীর মাহাত্ম্য বর্ণনা পড়েছি। সর্বত্রই দেবী সৃষ্টি, স্থিতি, প্রলয় ঘটাচ্ছেন, অসুর দলন করছেন স্বর্গ পাতাল চরাচর জুড়ে। কিন্তু সে তো অনেক দূরের, অনেক বড় ব্যাপার। আপনার এ কাহিনী তো শুধু মা মহামায়ার লীলা কাহিনী বলেই থেমে থাকেনি। এ যে আমাদের রাজা প্রজার সম্পর্কের উপাখ্যান, আপনি দেবীর নয়, মানুষের গল্প রচনা করেছেন গুরুমশাই। এতে রাঢ় দেশের জল, মাটি, জঙ্গলের গন্ধ লেগে আছে, দেবীর আশীর্বাদের সঙ্গে মানুষের ঘাম রক্ত লেগে আছে।
দেবী কি মানুষকে বাদ দিয়ে থাকতে পারেন মহারাজ? মানুষের হৃদয় ছাড়া দেবীর কৃপার সার্থকতা কোথায়? সৃষ্টি, স্থিতি, প্রলয় স্বরূপা মহামায়া তো মানুষকেই সৃষ্টি করছেন, পালন করছেন, আবার ধ্বংসও করছেন। মানুষ না থাকলে কে দেখবে তাঁর জগৎ চরাচর জোড়া এই লীলা খেলা? তাকে মায়াজালে বাঁধবেন তিনি? মহারাজ, তাকে ডাকার মতো ডাকলে তিনি সাড়া না দিয়ে পারেন না। তার কাছে ভক্তি ভরে কিছু চাইলে তিনি ভক্তকে ফেরাতে পারেন না। মানুষকে ভালোবাসেন বলেই তো তাকে অমিত ক্ষমতা দিয়ে সৃজন করেছেন তিনি। আবার তাঁরই তৈরি মোহ পাশে বাঁধা পড়ে মানুষ তাকে ভুলে যায়, ভুলে যায় যে সে অমৃতের পুত্র, যেমন কালকেতু ভুলে গিয়েছিল।
আর সেই অমৃতের স্রোতে রাঢ়বঙ্গকে ভাসিয়ে দেবে আপনার এই নূতন মঙ্গল কাব্য, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শাস্ত্র যাদের আয়ত্ত নয়, সমাজ যাদের নীচ বলে দূরে সরিয়ে রাখে, তারাও দেবীর মাহাত্ম্য শোনা থেকে বঞ্চিত হবে না আপনার চণ্ডী মঙ্গলের দৌলতে। আমি যথাশীঘ্র সম্ভব চণ্ডীমঙ্গল গানের ব্যবস্থা করছি। আপনার এই কাব্য দেবদ্বিজের শাস্ত্রগ্রন্থ নয়, এ তার চেয়েও বড়। মানুষের মঙ্গলের নিমিত্ত দেবী চণ্ডীর মঙ্গল গাথা, আর আপনি, আপনি সেই কাব্যের স্রষ্টা। কবিকুলে আপনি স্বর্ণ কঙ্কন, আপনি কবি কঙ্কন। আমি আজ ভবিষ্যৎবাণী করছি গুরুমশাই, স্বয়ং কালের অধীশ্বরীর বরে মহাকালের পাশ অতিক্রম করে বেঁচে থাকবে আপনার এই নূতন মঙ্গল কাব্য। যতদিন চন্দ্র সূর্য থাকবে,
ততদিন বাংলার ঘরে ঘরে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের কাব্য শোনার ও শোনানোর মানুষের অভাব হবে না।
রঘুনাথ সাষ্টাঙ্গে প্রণাম করলেন মুকুন্দরামকে। মুকুন্দরামের বুক এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে। শিশির ভেজা বাতাস আকুল হয়ে উঠছে শিউলির গন্ধে। যেদিকে তাকানো যায় অপার ঐশ্বর্য। সদ্য লালের ছোঁয়া লাগা পূব আকাশের দিকে ফিরে জোড় হাত কপালে স্পর্শ করে সেই কাল স্বরূপিনী সৃষ্টি বীজের আধার, বিশ্ব সংসারের নিয়ন্তা মহাশক্তির পদতলে একটি সশ্রদ্ধ প্রণাম নামিয়ে রাখলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
বন্দ নারায়ণী ভৈরবী ভবানী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বীণা সপ্ত স্বরা মুরজ মন্দিরা বাজায় দুন্দুভি দিন্দি তালো মানো গানে উরগ গায়ন বলি বেদস্তুতি মতে পূর্ণ কর কাম আসি এই ধাম কৃপা কর গিরিশুতে। গাই গুণ যশ নিবেদিত অবচরণে চণ্ডীর চরিত সুদান সঙ্গীত দৈবকী নন্দন বনে ভবপাড়া বারে তরিপাড়া বারে ইহা বিনে নাহি আন অভয়া চরণে শ্রীকবি কঙ্কনে রচিল মধুর গান। এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে থেকে আপনার গপ্পের প্লেলিস্ট।